রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এই সিরিজের আরেকটি নতুন পর্ব। আজকের পর্বে আমরা জানব আমাদের দেশে নারীবাদের আদি মাতা নামে খ্যাত রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী এবং তার রচনা সম্পর্কে। তার রচনাগুলো কেমন ছিল, সেখানে নারীবাদের উপস্থিতি এবং ইসলামের দৃষ্টিতে সেই রচনাগুলোর কিছু অবস্থান ব্যাখ্যা করা হবে। প্রথমেই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, নারীবাদ সম্পর্কে জানতে গিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানা কতটা গুরুত্বপূর্ণ, তিনি কতটা প্রাসঙ্গিক। তিনি কিনা এমন একজন মহিলা যিনি প্রায় 90 বছর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরেও তার সম্পর্কে কেন এত বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, এই প্রশ্নের উত্তর একটু পরেই আসতে যাচ্ছে। তবে প্রথমে জেনে নেওয়া যাক তার নাম পরিচয় সম্পর্কে। রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি নিজেকে পরিচয় দিতেন মিসেস আর এস হোসেন নামে অথবা কোথাও লিখতেন রুকাইয়া খাতুন, এভাবে তিনি কিভাবে বেগম রোকেয়া হয়ে উঠলেন। বেগম এই শব্দের অর্থ শাব্দিক অর্থ এমন একজন মুসলিম স্ত্রী যার কাছে গেলে স্বামীর গম বা দুঃখ দুশ্চিন্তা দূর হয়, স্বামী লাভ করেন সাকিনা বা প্রশান্তি। রোকেয়া কি এমন নারী ছিলেন, এটা তো তার নামের অংশই ছিল না। তাহলে তিনি কিভাবে বেগম রোকেয়া নামে পরিচিত হলেন, তার নামের আগে কিভাবে এই জোরপূর্বক বেগম শব্দের ঘোমটা পরানো হলো, এটা কারা করলো সেটা জানারও বিষয় আছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত বইয়ের সংখ্যা মাত্র 5টি। এগুলো হচ্ছে মতিচুর, সুলতানার স্বপ্ন, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ এবং অবরোধবাসিনী। মতিচুর নামে 1904 সালে তিনি তার প্রথম বইটি প্রকাশ করেন, তখন রোকেয়ার বয়স ছিল 24 বছর। দ্বিতীয় বই সুলতানার স্বপ্ন প্রকাশিত হয় 1908 সালে। প্রথমে বইটি ইংরেজিতে লেখা হয়েছিল, রোকেয়া প্রথমে সুলতানাস ড্রিম নামে বইটি লিখেছিলেন, যেটাকে তিনি নিজেই পরবর্তীতে বাংলায় অনুবাদ করেছেন। 1909 সালে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন এবং স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন যাবৎ নতুন কোনো বই প্রকাশিত হয়নি। 5 থেকে 6 বছর পর্যন্ত লেখালেখি একেবারেই বন্ধ ছিল। সুতরাং সে 1908 সালের পর দীর্ঘ বিরতি দিয়ে 1922 সালে তিনি মতিচুর বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশ করেন। 1924 সালে প্রকাশিত হয় রোকেয়া সাখাওয়াত হোসেনের চতুর্থ বই পদ্মরাগ এবং এরপর মৃত্যুর এক বছর আগে অর্থাৎ 1931 সালে তিনি লিখেন তর্ক সাপেক্ষে, তার জীবনের সবচেয়ে কুখ্যাত এবং নিকৃষ্ট বই অবরোধবাসিনী নামক বইটি লেখেন 1931 সালে, যেখানে ইসলামের পর্দার বিধান বোরকা সম্পর্কে অত্যন্ত নিকৃষ্ট এবং জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে। এছাড়া রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন বিভিন্ন প্রবন্ধ, যার কিছু আছে ইংরেজিতে আর বেশিরভাগই বাংলায় লেখা। তিনি কিছু কবিতাও লিখেছেন, ছোট গল্প এবং রম্য রচনাও লিখেছেন এবং এই লেখাগুলো অগ্রন্থিত, অর্থাৎ এগুলো কোনো বই আকারে মলাটবদ্ধ বই হিসাবে প্রকাশ হয়নি, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন মার্ডার অফ ডেলিশিয়া বা ডেলিশিয়া হত্যা নামের একটি লেখা এবং আরও অনুবাদ করেছেন মিসেস এনি বেসান্তের একটি প্রবন্ধ যার শিরোনাম ছিল নূর ইসলাম। এর বাইরে আছে তার লেখা বিভিন্ন চিঠিপত্র। এই হচ্ছে বেগম রোকেয়ার বা রোকেয়া সাখাওয়াত হোসেনের সামগ্রিক রচনাবলী। আমাদের এই আলোচনাকে প্রস্তুত করার জন্য আমরা বাংলা একাডেমি থেকে প্রকাশিত রোকেয়া রচনাবলী এই বইটিকে প্রামাণ্য বই হিসেবে সামনে রেখেছি, কারণ এই বইতে রোকেয়ার সমস্ত রচনা একটি মলাটের মধ্যে জমা করা আছে। বই লেখার পাশাপাশি তার জীবনে দুইটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা, স্বামীর মৃত্যুর পর 1909 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত করা হয়, আর 1916 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি মহিলা সংগঠন বা নারী সংগঠন যার নাম ছিল আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিলুপ্ত। এইসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং তাদের কর্মকাণ্ডের লক্ষ্য কী ছিল, লক্ষ্য খুবই সুস্পষ্ট, তাদের ভাষায় নারী অধিকার প্রতিষ্ঠা করা, ইকুয়ালিটি বা সমতা প্রতিষ্ঠা করা। অন্যান্য নারীবাদী ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেই লক্ষ্য তাদেরও সেই একই লক্ষ্য ছিল, নারী পুরুষের মধ্যে সমান অধিকার, নারী জাগরণ ইত্যাদি। রোকেয়া সাখাওয়াত হোসেন তার সমস্ত লেখাই নারীদেরকে কেন্দ্র করে লেখা, বিশেষত মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে তিনি সেগুলো লিখতেন এবং তাদেরকে তিনি তার মতো করে কথিত উন্নতি এবং মুক্তির পথ দেখানোর চেষ্টা করতেন। কিছুক্ষণ আগেই আমরা প্রশ্ন রেখেছিলাম, রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি কিনা আজ থেকে প্রায় 90 বা প্রায় 100 বছরই বলা যায়, প্রায় 100 বছর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সম্পর্কে জানা কেন এত দরকার, কেন এখনও তিনি প্রাসঙ্গিক। এক নম্বর পয়েন্ট সংক্ষেপে, তার সম্পর্কে জানতে হবে কারণ তিনি হচ্ছেন এই দেশের, এই বাংলার ভূমিতে নারীবাদের আদি মাতা। দুই নম্বর, তার সম্পর্কে জানতে হবে কারণ তিনি একটি সুপরিচিত নাম, প্রত্যেক ঘরে ঘরেই, স্কুল কলেজে পড়েছে এমন প্রত্যেক মানুষের কাছে তিনি পরিচিত নাম, এমনকি তার লেখা রচনা আমাদের পাঠ্যপুস্তকে আছে, সেগুলো এক ধরনের মুখস্থ করিয়ে এই দেশের ছেলেমেয়েদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হয়। তৃতীয়ত, তার সম্পর্কে জানতে হবে কারণ তিনি কথিত সম্ভ্রান্ত মুসলিম নারী এই পরিচয় ব্যবহার করে সুস্পষ্টভাবেই ইসলাম এবং ইমান বিধ্বংসী সেই ধরনের লেখা লিখেছেন। এবং সার্বিকভাবে একথা বলা যায় যে কথিত নারী মুক্তির নামে তিনি প্রতিটিবারের যে ট্রেডিশনাল বন্ধন, স্বামী স্ত্রীর পারস্পরিক নির্ভরশীলতা, সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছেন এবং প্রতিটি পরিবারে অশান্তির আগুন জ্বালিয়েছেন। আরও কিছু প্রাসঙ্গিকতা উল্লেখ করা যায়। দেশে, আমাদের দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে। 2008 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় রংপুরে, সেটাকে প্রথমে রংপুর বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2009 সালে সেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রোকেয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে নামকরণ করা হয়েছে। সরকারিভাবেও রোকেয়া তিনি সমাদৃত। সরকার থেকে 9 ডিসেম্বর এই তারিখটিকে রোকেয়া দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিন সরকারিভাবে রোকেয়া পদক দেওয়া হয় বিভিন্ন নারীদেরকে। 1991 সাল থেকে নারী কল্যাণ সংস্থা এই নামে পদক দেওয়া শুরু করে। এরপর সরকারিভাবে 1996 সাল থেকে এই পদক দেওয়া শুরু হয় মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে। বেগম রোকেয়া দিবস এটি সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস। বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু একই দিনে, অর্থাৎ 9 ডিসেম্বর, সেই তারিখটিকে রোকেয়া দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারের উদ্যোগে সরকারিভাবে আমাদের দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই দিবসটি পালন করা হয় এবং আগেও বলা হয়েছে এই দিন বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদেরকে বেগম রোকেয়া পদক প্রদান করেন। সুতরাং বাংলাদেশি মুসলিমদের জীবনে রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রভাবের বিষয়টি খুবই স্পষ্ট। সম্প্রতি একটি ঘটনা উল্লেখ করা যায়। 2023 সালে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইতে, যেখানে অবরোধ বাসিনী বইয়ের কিছু কাহিনী সংযুক্ত করা হয়েছে, কয়েকটি ছোট অ্যানেকডোট বা ছোট ঘটনা সংযুক্ত করা হয় এবং এরপর ভীষণ সমালোচনার ঝড় ওঠে সারা দেশব্যাপী। কারণ সেই সব লেখাতে দেখা যায় বোরকা পরা নারীদেরকে বস্তার সাথে তুলনা দেওয়া হয়েছে, ভূত এবং নির্বোধ এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে উল্লেখ্য যে পশ্চিমারা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাদের দেশেও যদি কেউ এই ধরনের শব্দ ব্যবহার করেন তাহলে সেটাকে ইসলাম বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানো বলে বিবেচনা করা হয়। রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনীর সেই লেখাগুলো খুবই নিম্ন রুচিসম্পন্ন লেখা। সেখানে খুবই সুস্পষ্টভাবে কোনো রকমের রাগ ঢাক ছাড়াই বোরকার বিধানকে, অর্থাৎ পর্দার বিধানকে নোংরাভাবে কটাক্ষ করা হয়েছে, হাস্যকর বিদ্রুপাত্মক হিসেবে উপস্থাপন করা হয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই বই সম্পর্কে যারা জানার তারা তো আগে থেকেই জানতেন, আর যারা জানতেন না, আপামর জনসাধারণ, তারা এই ধরনের রচনা দেখে খুবই আশ্চর্য হলেন। তারা ভেবে পাচ্ছিলেন না অবরোধবাসিনী বইয়ের মতো এই ধরনের নিকৃষ্ট ইসলাম বিদ্বেষী লেখা কথিত সম্ভ্রান্ত মুসলিম নারী বেগম রোকেয়া তিনি কীভাবে লিখতে পারেন। কারণ আমাদেরকে শেখানো হয়েছে তিনি তো মুসলিম নারীদের জাগরণের অগ্রদূত, একজন ভদ্র সম্ভ্রান্ত মুসলিম মহিলা, একজন বেগম, তাহলে তিনি পর্দার বিরুদ্ধে এত নোংরা ভাষা কীভাবে ব্যবহার করলেন। রোকেয়ার রচনা সম্পর্কে সমালোচনা এগুলো সামনের দিকে আসতে যাচ্ছে, তবে এখানে প্রাসঙ্গিকভাবে যতটুকু কথা না বললেই নয় সেটা হচ্ছে যে অবরোধবাসিনী বইয়ের সেই ঘটনাগুলো এগুলো বাস্তব নয়, বরং উপকথা, বানোয়াট বা সোজা কথায় মিথ্যা কাহিনী বলে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। রোকেয়া যেই পত্রিকাতে লিখতেন, মুহাম্মদী পত্রিকা, সেখানেও ওই যুগের পাঠকরাই এইসব রচনাকে উপকথা বা সোনা কাহিনী, বানোয়াট কাহিনী বলে প্রতিবাদ জানিয়েছিলেন। আর এই পর্বের শুরুতেই আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বহিষ্কৃত নির্বাসিত একজন নারীবাদী তসলিমা নাসরিনের একটি উক্তি উল্লেখ করেছিলাম, যিনি রোকেয়া সম্পর্কে সাক্ষাৎকারে অন রেকর্ড বলেছেন, বেগম রোকেয়া ধর্ম সম্পর্কে যা লিখেছে, ইসলাম সম্পর্কে যা লিখেছে তা পড়লে আজকের মুসলমানরা ওকে জ্যান্ত পুঁতে ফেলত, কিন্তু ওগুলো লেখা তার ওইগুলো কথা বলা হয় না যে বেগম রোকেয়া ধর্ম সম্পর্কে কি লিখেছে। তসলিমা নাসরিন বলেছেন, ইসলাম ধর্ম সম্পর্কে বেগম রোকেয়া যা বলেছে তা আমিও বলিনি, এত ভয়ঙ্কর কথা বলেছে ইসলাম ধর্মের বিরুদ্ধে বেগম রোকেয়া। তাই প্রশ্ন জাগা স্বাভাবিক, আসলেই কি রোকেয়া ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে এই ধরনের কিছু লিখেছেন? সেটা জানতে হলে শুনতে হবে আজকের এই পর্বটি। প্রাসঙ্গিকভাবে আমরা আরও উল্লেখ করতে পারি আমাদের দেশের কুখ্যাত নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লেখক হুমায়ুন আজাদ। তিনি নারীবাদ সম্পর্কে নারী শিরোনামে একটি বই লিখেছিলেন যেটা নিষিদ্ধ করা হয়েছিল। এরপর 1996 সালে যখন সরকার বদল হয় তখন পূর্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেই বইটি যদি কেউ হাতে নেন সেটি একটি নারীবাদী বই, নামে নারীবাদী হলেও বাস্তবে সেটি একটি নারী বিদ্বেষী বই এবং ধর্ম বিদ্বেষী বই। পাতা উল্টালে শুরুতেই দেখতে পারবেন সেখানে লেখা আছে উৎসর্গ শিরোনামে দুইজন নারীকে সেই বইটি উৎসর্গ করা হয়েছে। যে দুইজন নারীর নাম আছে তারা কারা? তাদের মধ্যে রয়েছেন মেরি উলস্টনক্রাফ্ট এবং দ্বিতীয় নামটি রয়েছে বেগম রোকেয়ার। এই দুইজন নারীকে সেই কুখ্যাত নারী বইটি উৎসর্গ করা হয়েছিল। মেরি উলস্টনক্রাফ্ট সম্পর্কে এই সিরিজেই নারীবাদের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেখান থেকে আগ্রহী ব্যক্তিরা জেনে নিতে পারেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বেগম রোকেয়া। এখানে প্রশ্ন জাগা স্বাভাবিক, একজন প্রকাশ্য ইসলাম বিদ্বেষী নাস্তিক তিনি কেন রোকেয়ার এত ভক্ত হলেন? এর জবাব হুমায়ুন আজাদের লেখাতেই আছে। পুরুষতন্ত্র এবং রোকেয়ার নারীবাদ নামে একটি স্বতন্ত্র চ্যাপ্টার তিনি রেখেছেন সেই বইতে, যাতে হুমায়ুন আজাদ লিখেছেন, যদিও তার অর্থাৎ রোকেয়ার নামে কখনও বেগম ছিল না, তার নাম ছিল রোকেয়া বা রুকাইয়া খাতুন, তবে তিনি নিজেও মেনে নিয়েছিলেন পশ্চিমী পুরুষতান্ত্রিক নাম আর এস হোসেন বা রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর তিনি আরও লিখেছেন, রোকেয়ার রচনাগুলির প্রধান বৈশিষ্ট্য পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ। পশ্চিমের প্রথম নারীবাদী মেরি উলস্টনক্রাফ্টের মধ্যেও এতখানি পুরুষ বিদ্বেষ ও দ্রোহিতা দেখা যায় না। এরপর তিনি আরও লিখেছেন, মেরি পুরুষকে কিছুটা সমকক্ষ বন্ধু হিসেবে মেনে নিয়েছিলেন, রোকেয়া তাও মানতে রাজি ছিলেন না। রোকেয়াকে একজন রেডিক্যাল ফেমিনিস্ট বা উগ্র নারীবাদী হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, রোকেয়া ছিলেন এক শ্রেষ্ঠ আমূল বা রেডিক্যাল ফেমিনিস্ট অর্থাৎ উগ্র নারীবাদী। ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ একজন মানুষ কেমন এটা বুঝতে হলে সে কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করে, কাদের সাথে ওঠা বসা করে, অর্থাৎ তার কাছের মানুষ বন্ধুমহল কারা, এটা দেখলেই সেই ব্যক্তির আসল পরিচয় জানা যায়। রোকেয়ার অবস্থাটাও তেমনই। এই দেশের সকল নারীবাদী রোকেয়াকে আদি মাতা হিসেবে প্রশংসা করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। একই সঙ্গে যারা নাস্তিক তারাও তাকে খুবই ভক্তি শ্রদ্ধা করেন। রোকেয়া সম্পর্কে অবস্থানটি যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে আর সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে মুসলিমদের মধ্যেও একদল আছেন যারা তাকে বেশ ভক্তি শ্রদ্ধা করেন, এমনকি মুসলিম নারী জাগরণের অগ্রদূত মনে করেন, এবং তারাই জোরপূর্বক রোকেয়ার নামের আগে বেগম শব্দের সেই ঘোমটা পরিয়েছেন। এই ধরনের মুসলিম কারা, তাদের সম্পর্কে আলাপ এই পর্বের শেষের দিকে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, অথবা এই পর্বে সংকলন না হলেও আগামী পর্বে আসছে ইনশাআল্লাহ। তবে আপাতত এতটুকু জানলেই চলবে, একদিকে ইসলাম বিদ্বেষী নারীবাদী নাস্তিক এবং আরেক দিকে এক ধরনের মডার্নিস্ট মুসলিম, এই দুই দলের মধ্যে রোকেয়াকে নিয়ে একটু টানাটানি আছে। পরিহাসের ভাষায় বলতে হয়, সবাই বলে লাইলি আমার, লাইলি বলে নৈতো কারো, সকল মজনু নিজেকে দাবি করে লাইলি আমার, কিন্তু আসলে লাইলি কার এটা লাইলির নিজের লেখা থেকেই বোঝা যাবে। এরপরে আমরা আরও বোঝার চেষ্টা করব এই মজনুরা কেন লাইলিকে আমার পক্ষে, সে আমার এই প্রমাণ পরিচয় দিতে চায়। আমাদের এই আলোচনায় প্রথমে আমরা কয়েকটি উক্তি হাইলাইট করার মাধ্যমে বিস্তারিত আলোচনার দিকে প্রবেশ করতে যাচ্ছি, যেন শুরুতে আমাদের সামনে প্রামাণ্য তথ্য থাকে যে রোকেয়া কি বলেছেন ধর্ম সম্পর্কে বা সুনির্দিষ্টভাবে ইসলাম সম্পর্কে। সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইসলামিক পেজ, সেগুলোর কল্যাণে হয়তো অনেকেই এইসব উক্তির সাথে পরিচিত থাকবেন, আর না থাকলেও সমস্যা নেই, আমরা সেগুলো রেফারেন্স সহ ধারাবাহিকভাবে এক এক করে উল্লেখ করতে যাচ্ছি। প্রথমে দেখা যাক ধর্ম, ধর্মগ্রন্থ বা আসমানি কিতাব এবং নবী রাসুল সম্পর্কে কী ধরনের কুফরি উক্তি তিনি লিখেছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন স্পষ্টভাবেই লিখেছেন, অলঙ্কার নাকি ব্যাজ অফ স্লেভারি, সেই প্রবন্ধে তিনি লিখেছেন, আমাদিগকে অর্থাৎ নারীদেরকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র, ইনভার্টেড কমার ভিতরে, ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। সাধু ভাষা কিছুটা বিরক্তিকর এবং বুঝতেও কঠিন, সেই জন্য আমরা বাধ্য হয়ে চলিত ভাষায় এই কথাগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। রোকেয়া লিখেছেন, আমাদের নারীদেরকে প্রতারণা করার জন্য পুরুষরা প্রচার করেছে যে ওই ধর্মগ্রন্থগুলো হলো ঈশ্বর বা আল্লাহর আদেশপত্র বা ওহি। এখানে তিনি নবী রাসুলদেরকে উদ্দেশ্য করে বলেছেন, নবী রাসুলদের বুঝি একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে কি, নারীদেরকে প্রতারণা করা, অর্থাৎ নারীদেরকে দমন করে রাখা, যেন সমাজের সকল পুরুষের প্রতিনিধি হিসেবে নবী রাসুলরা এই কাজটি করেছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে একই কাতারে রেখেছেন। তবুও মুসলিম হিসেবে ধর্মগ্রন্থ বলতে যেসব ধর্মগ্রন্থের ন্যূনতম গ্রহণযোগ্যতা আছে সেই ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র আসমানি কিতাবগুলোকেই ধরতে হবে, যেগুলো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসুলদের মাধ্যমে পাঠিয়েছেন। শুধু আসমানি কিতাব নয়, সমস্ত ধর্মগ্রন্থের ব্যাপারে রোকেয়া সাখাওয়াত হোসেন সামগ্রিকভাবে মন্তব্য করেছেন যে আমাদিগকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। এবং তিনি আরও লিখেছেন, এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত অর্থাৎ মানুষের লেখা, বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। অলঙ্কার নাকি বেজ অফ স্লেভারি, সেখানে কয়েক লাইন পরেই রোকেয়া লিখেছেন, ভগিনী অর্থাৎ বোনেরা, তোমরা দেখিতেছ এই ধর্মশাস্ত্রগুলি পুরুষ রচিত, বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। একটু পরে আরও স্পষ্ট করে তিনি লিখেছেন, ধর্মগ্রন্থ সমূহ ঈশ্বর প্রেরিত বা ঈশ্বর আদিষ্ট নহে, অর্থাৎ এগুলো যে ওহি নয় এই কথা তিনি দাবি করেছেন, এমনকি এর পক্ষে যুক্তিও দিয়েছেন। সুতরাং তিনি বলতে চাচ্ছেন ধর্মগ্রন্থগুলো মানুষের লেখা অর্থাৎ পুরুষের লেখা। এখন আমরা প্রশ্ন রাখতে পারি, কেউ যদি মনে করেন যে কোরআন কিংবা পূর্বের নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা যে সকল আসমানি কিতাব পাঠিয়েছেন সেগুলো যদি মানুষের লেখা, যদি কেউ এই ধরনের বিশ্বাস রাখে তাহলে কি তার ঈমান থাকবে? পূর্বের সেই আসমানি কিতাবগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানি, আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে সেগুলো পাঠিয়েছেন, আসমানি কিতাব ফেরেশতাদের মাধ্যমে পাঠানো হয়েছে, তাওরাত জাবুর ইনজিল কিতাব, এক সময় যুগের আবর্তে সেগুলো বিকৃত হয়ে গেছে। কিন্তু এরপরেও যদি কেউ বলে সেগুলো আল্লাহ নাজিল করেননি, মানুষের লেখা, তাহলে কি তার ঈমান থাকবে? সহজ উত্তর, না, ঈমান থাকবে না। রোকেয়ার মতে পুরুষরা নারীর বিরুদ্ধে চক্রান্ত করার জন্য, নারীদেরকে দমন করে রাখার জন্য, তাদেরকে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, শোষিত, বন্দী, নিগৃহীত করে রাখার জন্য নাকি ধর্ম আবিষ্কার করেছেন। তার মতে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, ধর্ম হচ্ছে নারীদেরকে নির্যাতনের এবং নিপীড়নের হাতিয়ার। এবং শুধুমাত্র একটি ধর্ম নয়, তিনি সমস্ত ধর্মগ্রন্থকেই বাতিল করে দিয়েছেন। নারীবাদ এভাবেই ধর্মের নিন্দা করে, ধর্মকে অস্বীকার করে। হুমায়ুন আজাদ তার সেই নারীবাদী বই নারী বইতে এই প্রসঙ্গে লিখেছেন, এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন, যিনি কিনা উইমেন্স বাইবেল নামে একটি বই লিখেছিলেন, সেখানে স্ট্যান্টন দেখিয়েছিলেন নারী মুক্তির বিরুদ্ধে পুরুষতন্ত্র সবসময়ই উঁচিয়ে ধরে বাইবেল, তাই তিনি বাতিল করে দেন বাইবেলকেই। তিনি আক্রমণ করেন বাইবেলে নারীর ভূমিকা ও ভাবমূর্তিকে। তিনি বলেন, বাইবেলকে আমরা দীর্ঘকাল ধরে অন্ধভক্তির বস্তু করে তুলেছি, এখন এটি অন্যান্য বইয়ের মতো পড়ার সময় এসে গেছে, নিতে হবে এর ভালো শিক্ষা, বাদ দিতে হবে খারাপটা। হুমায়ুন আজাদ লিখেছেন, এর ফলে হইচই পড়ে পশ্চিমে, ভদ্র নারী মুক্তিবাদীরা অস্বীকার করেন স্ট্যান্টনকে। এর মাত্র 9 বছর পরে পৃথিবীর এক অন্ধকার কোণে উগ্র পিতৃতন্ত্রের মধ্যে রোকেয়া, মাত্র 24 বছরের তরুণী, ঘোষণা করেন, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলোকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। হুমায়ুন আজাদ লিখেছেন, পিতৃতন্ত্রের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো নারী সরাসরি বাতিল করে দেন কোনো একটি বিশেষ ধর্মগ্রন্থকে নয়, সমস্ত ধর্মগ্রন্থকে, ধর্মগ্রন্থের পেছনের সত্যকে প্রকাশ করেন অকপটে। পিতৃতন্ত্রের বল প্রয়োগ সংস্থাটি অর্থাৎ ধর্ম এর আগে ও পরে এমন আঘাত আর কখনো বোধ করেনি। দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক, নবী রাসূলদের বিরুদ্ধে তিনি প্রতারণার অভিযোগ এনেছেন, তাদেরকে প্রতারক এবং মিথ্যাবাদী লিখেছেন, কারণ তার মতে ধর্মগ্রন্থ হচ্ছে নারীদেরকে প্রতারণা করার নিমিত্তে পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। শুধু তাই নয়, নবী রাসূলদের বিরুদ্ধে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষায় ব্যঙ্গ করে লিখেছেন, পুরাকালে মানে প্রাচীনকালে যেই ব্যক্তি প্রতিভা বলে দশজনের মধ্যে পরিচিত হইয়াছেন তিনিই আপনাকে অর্থাৎ নিজেকে ঈশ্বর প্রেরিত দূত মানে নবী রাসূল কিংবা দেবতা বলিয়া প্রকাশ করিয়া অসভ্য বর্বরদিগকে শাসন করিতে চেষ্টা করিয়াছেন। অর্থাৎ প্রাচীনকালে কোনো ব্যক্তি নিজের গুণ বা যোগ্যতা বা প্রতিভার কারণে খ্যাতি পেলে তিনি নাকি মানুষের উপরে শাসন করার জন্য ক্ষমতা লাভের জন্য কৌশলে নিজেকে দাবি করতেন, আমি হচ্ছি আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত একজন নবী বা রাসুল, অথবা নিজেকে দেবতা দাবি করতেন। রোকেয়া লিখেছেন, ক্রমে যেমন পৃথিবীর অধিবাসীদের বুদ্ধি বিবেচনা বৃদ্ধি হইয়াছে সেই রূপ পয়গম্বর দিগকে অর্থাৎ নবী রাসুলদেরকে, আর এখানে রোকেয়া ব্র্যাকেটে লিখেছেন ঈশ্বর প্রেরিত মহোদয় দিগকে, ব্যঙ্গাত্মক ভাষা তিনি ব্যবহার করেছেন নবী রাসুলদের শানে, এবং লিখেছেন ঈশ্বর প্রেরিত মহোদয় দিগকে এবং দেবতা দিগকে বুদ্ধিমান হইতে বুদ্ধিমত্তর দেখা যায়। আগেই বলা হয়েছে প্রায় 100 বছর আগে লেখা এই ধরনের সাধু ভাষা খুবই বিরক্তিকর এবং বোঝাটাও বেশ কঠিন, তাই চলিত ভাষায় সেই কথাগুলো সহজ অর্থ হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন তার স্বভাবসুলভ ভঙ্গিতে বিভিন্ন জায়গায় প্রচুর কটাক্ষ এবং বিদ্রুপ করে যেভাবে লিখেন সেভাবেই লিখেছেন। নবী রাসুলদেরকে কটাক্ষ করে তিনি লিখেছেন ঈশ্বর প্রেরিত মহোদয়। তিনি বলেছেন মানুষ বুদ্ধি বেড়েছে, যুগে যুগে মানুষ চালাকচতুর হয়েছে, নবী রাসুলরাও নাকি, যারা কিনা রোকেয়ার ভাষায় প্রতারক, তারাও নাকি মানুষের সাথে পাল্লা দিয়ে আরও চালাকচতুর হয়েছেন। এরপর সেখানে সেই প্যারাতে তিনি হিন্দু ধর্মের কয়েক লাইন উল্লেখ করেছেন, আমরা সেই দিকে যাচ্ছি না, কারণ আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকেই আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপর তিনি আল্লাহ তাআলার 5 জন শ্রেষ্ঠ রাসুলের একজন রুলুল আজমি মিনার রসুল ঈসা আলাইহিসসালাম সম্পর্কে জঘন্য অপবাদ দিয়েছেন, যেটা একজন মুসলিম হিসেবে তিনি দিতে পারেন না। তিনি খ্রিস্টানদের যে বিশ্বাস সেটাকেই নিজের মাঝে যে ধারণ করেন তা তার লেখার মধ্যে ফুটে উঠেছে। ঈসা আলাইহিসসালাম সম্পর্কে রোকেয়া কী লিখেছেন, তিনি লিখেছেন ক্রমে জগতের বুদ্ধি বেশি হওয়ায় সুচতুর প্রতিভাশালী পুরুষ দেখিলেন যে পয়গম্বর ইনভার্টেড কমার ভিতরে পয়গম্বর বলিলে আর লোকে বিশ্বাস করে না, তখন মহাত্মা ঈসা আপনাকে দেবতার অংশবিশেষ ব্র্যাকেট ঈশ্বরপুত্র বিষয়বোধক চিহ্ন বলিয়া পরিচিত করিয়া ইনজিল গ্রন্থ রচনা করিলেন, তাহাতে লেখা হইল নারী পুরুষের সম্পূর্ণ অধীনা, নারীর সম্পত্তিতে স্বামী সম্পূর্ণ অধিকারা, আর বুদ্ধি বিবেকহীনা নারী তাই মানিয়া লইল। নবী রাসূলদের বিরুদ্ধে তিনি লিখলেন সুচতুর প্রতিভাশালী পুরুষ। তিনি লিখেছেন পয়গম্বর বললে লোকেরা নাকি আর বিশ্বাস করছে না, অর্থাৎ নবী রাসূল দাবি করলেও মানুষ নাকি বিশ্বাস করছে না, যেখানে তিনি পয়গম্বর শব্দটিকে উদ্ধৃতির মধ্যে রেখেছেন। যখন কোনো লেখক অন্যের কোনো বিশ্বাসকে নিজের বিশ্বাসের বিপরীত হিসেবে উপস্থাপন করেন বা কোনো বিষয়ে একমত না হন, তখন এভাবে অন্যের লেখাকে উদ্ধৃত করার সময় ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। সেভাবেই রোকেয়া সেখানে পয়গম্বর শব্দটিকে উদ্ধৃতির ভিতরে রেখেছেন এবং ঈসা আলাইহিসসালামের নামের আগে মহাত্মা অর্থাৎ মহাপুরুষ শব্দ ব্যবহার করেছেন। এখন কেউ যদি নবী রাসূলদেরকে সম্মানার্থে মহাপুরুষ বলে এটা ভুল নয়, কিন্তু এখানে যেই প্রসঙ্গে নবী রাসূলদেরকে নবী রাসূল উপাধি না দিয়ে মহাত্মা শব্দ ব্যবহার করা হয়েছে সেখানে বোঝাই যায় যে তাদেরকে এক ধরনের বিদ্রুপ করা হয়েছে, ছোট করা হয়েছে। কারণ নবীদের মর্যাদা অন্য আর যে কোনো সাধারণ মনীষী বা মহাপুরুষদের মতো নয়, বরং তাদের থেকেও অনেক বেশি। সেখানে রোকেয়া 2টি বিভ্রান্তিকর কথা উল্লেখ করেছেন। প্রথমত, ঈসা আলাইহিসসালাম কখনো নিজেকে আল্লাহর পুত্র দাবি করেননি, এটি বিভ্রান্ত খ্রিস্টানদের বিশ্বাস। রোকেয়া যদি সেই কথিত সম্ভ্রান্ত মুসলিম নারী হতেন তাহলে ঈসা আলাইহিসসালামের ব্যাপারে এই ধরনের অপবাদ দিতেন না, কিন্তু রোকেয়া সেই বিশ্বাসের কথাই লিখেছেন। রোকেয়া এটাও লিখেছেন যে নবী রাসূল বললে এখন আর লোকে বিশ্বাস করে না, তখন মানুষকে প্রতারণা করার জন্য মহাত্মা ঈসা নিজেকে দেবতার অংশবিশেষ অর্থাৎ ঈশ্বরপুত্র বলে পরিচিত করে ইনজিল গ্রন্থ নিজেই লিখলেন। একসাথে 2টি অপবাদ, একদিকে ঈসা আলাইহিসসালামকে তিনি অপবাদ দিয়েছেন যে ঈসা আলাইহিসসালাম নাকি নিজেকে আল্লাহর পুত্র বলে দাবি করেছেন, যেটা ইসলাম দাবি করে না, যেটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সেই খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাসকে খণ্ডন করেছেন। এরপর রোকে আরও লিখেছেন যে ঈসা আলাইহিসসালাম নাকি নিজেই ইনজিল গ্রন্থ রচনা করেছেন, সেখানে লেখা একটি বিধান উল্লেখ করে তিনি লিখেছেন নারী পুরুষের সম্পূর্ণ অধীনা, নারীর সম্পত্তিতে স্বামী সম্পূর্ণ অধিকারা, আর বুদ্ধি বিবেকহীনা নারী তাই মানিয়া লইল। তৃতীয় পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি কী ভাষা এবং কী ধরনের অদ্ভুতপূর্ণ লেখা লিখেছেন দেখুন। এভাবে ধারাবাহিকভাবে যখন নবীদের সম্পর্কে তিনি লিখছেন সেই একই প্রসঙ্গে তিনি লিখে গেছেন, অর্থাৎ নবী রাসূলদেরকে প্রতারক, তারা নিজেরাই ধর্মগ্রন্থ লিখেছে নারীদেরকে দমন করে রাখার জন্য। এভাবে লেখার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি আসলেন, সেখানে তিনি লিখেছেন, তারপর মহাত্মা মোহাম্মদ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পর কোনো দরুদ ব্যবহার করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো লিখে নিনি, এমনকি সংক্ষেপে দন্তস্ব বা সংক্ষিপ্ত দরুদ যেটা লেখক লেখেনি হয়তো পাঠক বুঝে পড়বে সেটাও রাখেননি। সেখানে লিখেছেন মহাত্মা, এমনকি অন্যান্য লেখাতে অন্য জায়গাগুলোতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে এভাবে লিখতেন, মহাত্মা বা ধর্মগুরু মুহাম্মদ। যেমন রমণী সর্বদাই নরের অধীনে থাকিবে, এরপর নারীদের বিদ্রোহে উস্কানি দিয়ে তিনি লিখেছেন, আর মূর্খ নারী নত মস্তকে ওই বিধান মানিয়া লইল। রুকেয়া সাখাওয়াত হোসেনের মতিজুর বইয়ের প্রবন্ধ পিপাসা, মহরমের কাহিনী নিয়ে লেখা, সেখানে ফুটনোটে তিনি লিখেছেন ধর্মগুরু মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে কেউ ধর্মগুরু শব্দ ব্যবহার করবে? এখনকার সময়ে পশ্চিমা সংবাদপত্রের মুখপত্র বিবিসি, তাদেরও যে বাংলা পেজ আছে কিংবা ওয়েবসাইট আছে, তারাও এই ধরনের শব্দ লেখার দুঃসাহস দেখায় না, অন্তত পক্ষে তারাও লেখে যে ইসলামের নবী মুহাম্মদ। রোকেয়া সাখাওয়াত হোসেন সেই ন্যূনতম সম্মানেরও ধার ধারেননি। চতুর্থ পয়েন্ট, যেটা আগেই বলা হয়েছে, তিনি স্পষ্টই লিখেছেন ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত বা ঈশ্বর আদিষ্ট নহে। এভাবে সমস্ত ধর্মগ্রন্থকে তিনি অস্বীকার করেছেন, আসমানি গ্রন্থকে অস্বীকার করেছেন, ওহী নাজিল হয়েছে ফেরেশতারা নবী রাসূলদের কাছে সেই ওহী নিয়ে এসেছেন, এগুলোকে সরাসরি তিনি অস্বীকার করেছেন। পঞ্চম পয়েন্টে দেখা যাক, নবী রাসূলদেরকে প্রতারক, ধর্মগ্রন্থ মানুষের লেখা, এগুলো বলার পরে তিনি লিখেছেন, মুনিদের বিধানে যে কথা শুনিতে পাও, কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতে। মুনি বলতে হয়তো তিনি সাধারণ সাধু, ধর্মগুরু, দরবেশ এরকম বুঝাতে পারেন, কিন্তু এভাবে স্পষ্ট করেননি, এবং তার ইঙ্গিত থেকে এটা একেবারেই স্পষ্ট, নবী রাসূলরা সবাই ছিলেন পুরুষ, এবং রোকেয়ার মতে পুরুষেরা নাকি নারীদেরকে প্রতারণা করার জন্য নিজেরাই ধর্মগ্রন্থ লিখেছে, আর এই কারণে পুরুষের দৃষ্টিকোণ থেকে সেই সব ধর্মগ্রন্থ লেখা বলে সেখানে নারীদেরকে দমিয়ে রাখা হয়েছে আর পুরুষদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এই জন্য তিনি লিখেছেন। তাই যদি কোনো স্ত্রী মুনি অর্থাৎ মহিলা নবী থাকত, তাহলে নারীদের নাকি নিয়মকানুন ধর্মে ভিন্ন রকম হতো, অর্থাৎ তার ভাষায় নারীরা নাকি পুরুষের অধীনে থাকা থেকে মুক্ত হতো। রোকেয়া লিখেছেন, যাহা হোক, এখন আমরা আর ধর্মের নামে নত মস্তকে নরের প্রভুত্ব সহিব না। ছয় নম্বর পয়েন্ট, মিথ্যা তথ্য দিয়ে নিজের ভ্রান্ত দাবি বা বিশ্বাস প্রমাণের চেষ্টাও তিনি করেছেন। নবী রাসূলদেরকে প্রতারক হিসেবে উল্লেখ করার পর তিনি আরও লিখেছেন, নবী রাসূলেরা শুধুমাত্র এশিয়াতে কেন সীমাবদ্ধ রইলেন, এশিয়া বলতে মধ্যপ্রাচ্যই তিনি উদ্দেশ্য করেছেন, ইউরোপ আমেরিকাতে যান নাই কেন? রোকেয়া তার স্বভাবসুলক ব্যঙ্গাত্মক ভাষায় লিখেছেন, যদি ঈশ্বর কোনো দূত রমণী শাসনের নিমিত্তে প্রেরণ করিতেন, তবে সে দূত বোধহয় কেবল এশিয়ায় সীমাবদ্ধ থাকিতেন না, দূতগণ ইউরোপে যান নাই কেন? আমেরিকা এবং সুমেরু পর্যন্ত যাইয়া রমণী জাতিকে নরের অধীনে থাকিতে হইবে, ঈশ্বরের এই আদেশ শুনান নাই কেন? ঈশ্বর কি কেবল এশিয়ারই ঈশ্বর? আমেরিকায় তাহার রাজত্ব ছিল না, ঈশ্বর দত্ত জলবায়ু তো সকল দেশেই আছে, কেবল দূতগণ সর্বদেশময় ব্যপ্ত হন নাই কেন? বাংলা একাডেমি থেকে প্রকাশিত রোকেয়া রচনাবলী পৃষ্ঠা 611। এখানে রোকেয়া সাখাওয়াত হোসেন সাধু ভাষায় যা লিখেছেন, মূলত একেবারে যারা প্রাথমিক পর্যায়ে নাস্তিক তারা যে সকল হাতে গোনা প্রশ্ন উপস্থাপন করে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এটা, যে নবী রাসূল সব দেশে আসেনি কেন, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে এসেছে এরকম আমরা দেখতে পাই কেন? কোরআন খুললেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে এবং প্রত্যেক জনপদে নবী রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তারা তাগুতকে বর্জন করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে একটু পরপরই বলেছেন যে তিনি প্রত্যেক জনপদে সতর্ককারী পাঠিয়েছেন। এত বেশি নবী রাসূল পাঠানো হয়েছে সেই সম্পর্কে সূরা নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা জানিয়েছেন তার অনুবাদ হচ্ছে, এছাড়া এমন রাসূল পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়েছি ইতিপূর্বে, এবং এমন রাসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনাইনি। আমরা জানি নবী রাসূলদের সংখ্যা 1,24,000, মতান্তরে আরও বেশি। কাজেই যদি প্রত্যেক নবী রাসূলের শুধুমাত্র নামটাই উল্লেখ করা হতো, তাহলে সেই গ্রন্থের আকার কত বিশাল হতো এটা আসলে কল্পনারও বাইরে। এবং বাস্তবেই বোঝা যাচ্ছে যে এটা আসলে প্রয়োজন নেই। সে কারণে আল্লাহ তাআলা যাদের কাহিনী বৃত্তান্ত জানানো প্রয়োজন সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানিয়েছেন, এবং বহু নবী রাসূল রয়েছে যাদের জীবনী জানানো হয়নি। এরপর লোকেরা লিখেছেন, যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ় সেইখানে নারীর প্রতি অত্যাচার অধিক। অর্থাৎ যেখানে ধর্মের নিয়মকানুন যত বেশি চলছে সেখানে নাকি নারীর প্রতি তত বেশি অত্যাচার করা হচ্ছে। স্মরণ করা যেতে পারে যে এই সিরিজের প্রথম পর্বেই আমরা নারীবাদের, অর্থাৎ নারীবাদী বিশ্বাস বা নারীবাদী আকিদার ছয়টি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম। তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা। আমরা আগেই বলেছি ধর্ম বলতে আসমানি কিতাব ভিত্তিক ধর্মগ্রন্থগুলোকে বোঝানো হয়েছে, যেখানে নবী রাসূল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব পাঠানোর বিষয়টি প্রমাণিত। তবে রোকেয়া সাখাওয়াত হোসেন কিংবা অন্যান্য নারীবাদীরা তারা সাধারণভাবে আসমানি কিতাব ভিত্তিক ধর্ম কিংবা অন্য ধর্মের মধ্যে কোনো পার্থক্য করেননি, সমস্ত ধর্মকেই তারা এক কাতারে রেখেছেন। এই যে সামান্য কয়েকটি তথ্য উপস্থাপন করা হলো এবং আরও আলোচনা সামনের দিকে আসতে যাচ্ছে, এখান থেকে সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি প্রত্যেকেই বিবেচনা করতে পারেন যে রোকেয়ার ইসলামের সাথে সম্পর্ক কি হতে পারে, আর কেনই বা ইসলাম বিরোধীরা নাস্তিক এবং নারীবাদীরা তাকে এতটা পছন্দ করে। আর বাকি রইল যারা, অর্থাৎ মুসলিমদের মধ্যেও যে এই দলটি যারা বলে, সেই পরিহাসের ভাষায় বলতে হয় যে লাইলি আমার, তাদের সম্পর্কেও জানার প্রয়োজন আছে, এবং সেই আলোচনা সামনের দিকে আসতে যাচ্ছে। শুরুতেই আমরা বলেছিলাম যে একজন সাংবাদিক নির্বাসিত নারীবাদী তসলিমা নাসরিনের কাছে প্রশ্ন রেখেছিলেন যে রোকেয়া বেগম রোকেয়া এত প্রশংসিত আর আপনি এত নিন্দিত, এর কারণ কি? তসলিমা নাসরিন প্রতিবাদ করে বলেছিলেন, কে বলেছে? রোকেয়া তো তার সময়েও অনেক নিন্দিত ছিলেন, সমালোচিত ছিলেন, কিন্তু আমরা সেসব সমালোচনার ইতিহাস জানি না। তাই প্রামাণ্য দলিল হিসেবে একটি দুইটি সমালোচনা উল্লেখ করে বাকি আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। রোকেয়ার আমাদের অবনতি প্রবন্ধের প্রতিবাদ করে 1311 সালের আশ্বিন এবং কার্তিক এই মাসগুলোতে অনেকেই প্রতিবাদ লিপি জানিয়েছেন। নবনূর পত্রিকায় নওশের আলী খান ইউসুফজি তিনি লিখেছেন, অর্থাৎ রোকেয়া যে লিখেছেন যে নারীদেরকে অন্ধকারে রাখার জন্য পুরুষ নাকি নিজেরা ধর্মগ্রন্থ লিখেছে ইত্যাদি ইত্যাদি, এই সম্পর্কে খণ্ডন করে তিনি লিখেছেন, এই অনাহূত গর্হিত কথাগুলি বলিবার কি প্রয়োজন ছিল? এই অবান্তর কথাগুলি না লিখিলে কি আপনাদের অবনতির কারণ অনুসন্ধানে কোনো বাধা জন্মিত? আপনারা স্বাধীন হন ভালো কথা, কিন্তু স্বাধীনতার অপব্যবহার না করেন, ইহাই প্রার্থনীয়। সপ্তম পয়েন্ট, রোকেয়া বিশ্বাস করতেন আন্তধর্ম ইন্টারফেইথ সেই ধরনের কুফুরি মতবাদে, অর্থাৎ যারা কিনা বলে সব ধর্মই সমান, সবাই নাকি ভিন্ন ভিন্ন নামে একই আল্লাহর উপাসনা করছে, তাই সবাই নাকি জান্নাতে যাবে, কেউই নাকি বিধর্মী নয়। রোকেয়া একটি উপন্যাস লিখেছেন পদ্মরাগ শিরোনামে। সেটার শুরুতে ভূমিকায় রোকেয়া লিখেছেন, আজই মনে পড়ে আমার ভক্তিভাজন জ্যেষ্ঠ ভ্রাতা বা বড় ভাই ধর্ম ও সমাজ সম্পর্কে একটি গল্প বলিয়াছিলেন, সমস্ত গল্পটি মনে নাই, এইটুকু কেবল স্মরণ হয়। গল্পটি কি সেটা বলার আগে দুই ভাই সম্পর্কে একটু বলে নেওয়া যায় যে রোকেয়ার বড় ভাই ছিলেন মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের এবং সেজো ভাই ছিলেন খলিলুর রহমান আবু জায়গাম সাবের। যদি আপনারা কেউ তাদের ছবি দেখে থাকেন তাহলে দেখবেন আপাদমস্তক খাটি ইংরেজ পোশাকে দাঁড়ানো দুইজন বাদামি চামড়ার মানুষ, এবং দেখলে মনে হবে বাদামি চামড়ার দুইজন ইংরেজ আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিটিশদের সেই 1835 সালে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল এবং যার মূল উদ্দেশ্য তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে এমন মানুষ আমরা সৃষ্টি করতে চাই যারা হবে রক্তে মাংসে ভারতীয়, ইন্ডিয়ান ইন ব্লাড, কিন্তু চিন্তা চেতনায় মন মগজে তারা হবে ইংলিশ ইন টেস্ট। রোকেয়ার দুই ভাইকে দেখলে সেই কথাই আপনাদের মনে হবে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তারা পড়েছেন, মিশনারি শিক্ষার প্রভাব তাদের জীবনে খুবই সুস্পষ্ট। রোকেয়া লিখেছেন, সেই ভক্তিভাজন বড় ভাইয়ের ধর্ম ও সমাজ সম্পর্কে একটি গল্প তার মনে পড়ছে। যতটুকু মনে আছে ততটুকু হচ্ছে, একজন ধর্মপিপাসু ব্যক্তি জনৈক দরবেশের নিকট যোগ শিক্ষা করিতে চাইল। তাহাতে দরবেশ বলিলেন, চলো আমার গুরুর নিকট। সেই গুরু একজন হিন্দু। হিন্দু সাধু বলিলেন, আমি কি শিখাইব, আমার গুরুর নিকট চলো। তাহার গুরু আবার একজন মুসলমান দরবেশ। শিক্ষার্থী দরবেশকে এই হিন্দু মুসলমানে মিশামিশির কারণ জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, ধর্ম একটি ত্রিতল বা তিনতলা অট্টালিকার ন্যায়। নিচের তলে অনেক কামরা, হিন্দু ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি বিভিন্ন শাখা, মুসলমান শিয়া সুন্নি হানাফি সাফি ইত্যাদি নানা সম্প্রদায়, ঐরূপ খ্রিস্টান রোমান ক্যাথলিক প্রোটেস্টান ইত্যাদি। তাহার উপরে দ্বিতলে দেখো কেবল মুসলমান, সবই মুসলমান, হিন্দু সবই হিন্দু ইত্যাদি। তাহার উপরে ত্রিতলে উঠিয়া দেখো, অর্থাৎ তিনতলায় ধাপে ধাপে উপরে ওঠো, তিনতলায় উঠে দেখো একটি মাত্র কক্ষ, কামরা বিভাগ নাই, অর্থাৎ মুসলমান হিন্দু কিছুই নাই, সকলে এক প্রকার মানুষ এবং উপাস্য কেবল এক আল্লাহ। সূক্ষ্মভাবে ধরিতে গেলে কিছুই থাকে না, সব নাই হইয়া কেবল আল্লাহ থাকেন। অর্থাৎ রোকেয়া যা বুঝিয়েছেন তার অর্থ হচ্ছে, যত উপরের দিকে ওঠা যাচ্ছে সেই প্রাসাদের, যেখানে নানা রকম ধর্মের মানুষ আছে, সেখানে যতই উপরে ওঠা যাচ্ছে একদম নিচের তলায় বিভিন্ন একই ধর্মের বিভিন্ন দলুপদল, দুই তলায় গিয়ে সেই দলুপদল আর পাওয়া যাচ্ছে না, আর তিন তলায় গিয়ে কোনো ধর্মই পাওয়া যাচ্ছে না, সব ধর্ম মিশে একাকার হয়ে গেছে, সেখানে মানুষের ধার্মিক কোনো ধর্মভিত্তিক কোনো পরিচয় নেই, সবার পরিচয় তারা মানুষ, মানব ধর্ম, আর সেখানে উপাস্য এক আল্লাহ। খাঁটি আন্তধর্ম কুফুরি মতবাদী বিশ্বাস। পদ্মরাগ উপন্যাসটি কী নিয়ে লেখা, সেখানে কী আছে, কী সব নেতিবাচক চিন্তা বিষয় আছে, সেই বিষয়টি পরে আসছে, আপাতত এই আন্তধর্ম বিশ্বাসের উপরেই ফোকাস রাখা যাক। এখানেই শেষ নয়, রোকেয়া যে আন্তধর্মে মতবাদে বিশ্বাস করতেন তার আরেকটি প্রমাণ উল্লেখ করা হচ্ছে। রোকেয়া নূর ইসলাম শিরোনাম দিয়ে একটি প্রবন্ধ অনুবাদ করেছিলেন এবং সেটা ছিল মিসেস অ্যানি বেসান্ত নামে একজন ইউরোপিয়ান মহিলা, যিনি কিনা থিওসফি ধর্মে বিশ্বাস করতেন, তার একটি ভাষণের অনুবাদ। ইসলাম সম্পর্কে তিনি ভাষণ দিয়েছিলেন আর রোকেয়া সেটা অনুবাদ করেছিলেন। শুনে অনেকে খুশি হয়ে যাবেন যে ইসলাম সম্পর্কে তিনি অনুবাদ করেছেন ইসলাম সম্পর্কে দেওয়া একটি ভাষণের, কিন্তু আসলে সেই ভাষণে কী ছিল কিংবা যেই মহিলা সেই ভাষণ দিয়েছিলেন তার পরিচয় কী? মিসেস অ্যানি বেসান্ত, তিনি থিওসফি ধর্মে বিশ্বাস করতেন, তিনি ছিলেন একজন ইহুদিবাদী ফ্রি মেসন কর্মী বা অ্যাক্টিভিস্ট। আরও জানার বিষয় হচ্ছে, নূর ইসলাম শিরোনামে সেই বক্তৃতার যে অনুবাদ, এটা প্রকাশিত হয়েছিল বর্তমানের সাংবাদিক আবেদ খানের নানা মাওলানা আকরাম খানের আল ইসলাম পত্রিকায়। থিওসফি হচ্ছে এমন একটি ধর্ম যা হিন্দুবাদ, বৌদ্ধ ধর্ম এইসব নানা রকমের ধর্মের মিশ্রণে এবং অবশ্যই ফ্রিমেসন কর্মী সব কিছু মিলিয়ে একটি ধর্ম, যেখানে তাদের স্লোগান হচ্ছে দেয়ার ইজ নো রিলিজিয়ন হায়ার দেন ট্রুথ। এইভাবে তারা এক ধরনের মানব ধর্ম প্রচারের চেষ্টা করেন। এখানে আমরা প্রশ্ন রাখতেই পারি, রোকেয়া যদি ইসলাম সম্পর্কে গুণগান করেছেন, এর প্রমাণ দেখাতে গিয়ে কেউ সেই নূর ইসলাম প্রবন্ধটি সামনে নিয়ে আসেন, তাহলে আমরা প্রশ্ন রাখতে পারি যে যিনি কিনা একজন ফ্রিমেসন নারী, তার লেখা প্রবন্ধ কেন রোকেয়াকে অনুবাদ করতে হবে? সেইখানে কী আছে সেটা অ্যানি বেসান্তের বক্তব্যের মধ্যে স্পষ্টই আছে। তিনি বলেছেন, আমরা প্রকৃতপক্ষে একই প্রভুর উপাসনা বিভিন্ন প্রণালীতে করিতেছি, একই প্রভুকে ভিন্ন ভিন্ন ভাষায় ও ভিন্ন ভিন্ন নামে ডাকিতেছি, আমরা সকলে একই গন্তব্যস্থানে ভিন্ন ভিন্ন পথে চলিয়াছি। অর্থাৎ সেই পুরনো কথা, আন্তধর্ম কুফর মতবাদ, সমস্ত ধর্মই এক। সেই প্রবন্ধ বাস্তবে যেটা ভাষণ ছিল, সেই প্রবন্ধের একেবারে শেষ অংশে, শেষ তিন প্যারায় রোকে অনুবাদ করে লিখেছেন, হজরত মোহাম্মদ, হজরত ঈসা, হজরত মুসা, মহর্ষি বুদ্ধ দেব সকলে একই অট্টালিকায় আছেন, তাহারা এক জাতি হইতে অন্য জাতিকে ভিন্ন মনে করেন না। এখানে উল্লেখ্য আসমানি কিতাবভিত্তিক ধর্মগুলো, সেখানে আমরা মুসলিম হিসেবে আমাদের প্রাথমিক বিশ্বাস, প্রত্যেক মুসলিমের ইমানের অংশ যে আমরা নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, নবী রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, তারা অবশ্যই আল্লাহ তাআলার সম্মানিত নবী এবং রাসূল ছিলেন এবং এটা বিশ্বাস করা আমাদের ইমানের অংশ। কিন্তু তাই বলে গৌতম বুদ্ধকে নবী বলে বিশ্বাস করতে হবে? বৌদ্ধ ধর্মের মূল কথা কী? বৌদ্ধ ধর্ম মূলত এক ধরনের নাস্তিক্যবাদী ধর্ম। সেখানে গৌতম বুদ্ধকে কীভাবে কোনো ব্যক্তি নবী বলে বিশ্বাস করতে পারেন কিংবা একই কাতারে রাখতে পারেন? এখানে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই কথিত মাওলানা আকরাম খানের আল ইসলাম পত্রিকায় এই ধরনের রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো স্পষ্ট ইসলাম বিদ্বেষী এবং নারীবাদী লেখিকার লেখা ছাপানো হতো, সেখানে সেই কথিত মাওলানা আকরাম খা সেখানে একটি পাদটিকা দিয়েছেন। তিনি রোকেয়ার লেখাকে সাপোর্ট করে, সমর্থন করে লিখেছেন যে এই ক্ষেত্রে আমরা মিসিস মহোদয়ার, মিসিস অ্যানি বেসান্ত, মিসিস মহোদয়ার মন্তব্যের পূর্ণ সমর্থন করিতেছি, ব্র্যাকেট আল ইসলাম সম্পাদক। অর্থাৎ গৌতম বুদ্ধকে ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে একই কাতারে রাখা হচ্ছে, এখানে মাওলানা আকরাম খা তিনি সমর্থন করে লিখেছেন, এই ক্ষেত্রে আমরা মিসিস মহোদয়ার মন্তব্যের পূর্ণ সমর্থন করিতেছি। অষ্টম পয়েন্ট, রোকেয়া ছিলেন ন্যাচারালিস্ট মতবাদে বিশ্বাসী। ন্যাচারালিস্ট মতবাদ এটা কি? ন্যাচারালিজম এই মতবাদ হচ্ছে এমন একটি ধর্মবিশ্বাস যারা মনে করেন যে ধর্মবিশ্বাসগুলো আসলে আসমান থেকে পাঠানো ওহি, এর উপর ভিত্তি নয় বরং মানুষের আবিষ্কার, মানুষ নিজেই ধর্ম তৈরি করেছে, প্রকৃতির বিভিন্ন নিয়ম কানুন পদ্ধতি দেখে মানুষ নিজেই ধর্ম আবিষ্কার করেছে, এটাকেই বলা হয় ন্যাচারালিজম মতবাদে বিশ্বাস করা। সেই যে কথাগুলো আমরা সামাজিক বিজ্ঞানের বইতে দেখতে পাই, যে মানুষ নাকি একসময় বনে জঙ্গলে বাস করত, অসভ্য বর্বর উলঙ্গ ছিল, কোনো জ্ঞানবিদ্যা ছিল না, অথচ মানব জাতির শুরু হয়েছে আদম আলাইসাল্লামের মাধ্যমে এবং আল্লাহ তাআলা তাকে সমস্ত কিছু নাম অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং আদম আলাইসাল্লামের পোশাকের বর্ণনা এসেছে, যখন আল্লাহ তাআলার আদেশের লঙ্ঘন হয় সেই পোশাক খসে যায় সেটার বর্ণনাও এসেছে। যা হোক, যারা ন্যাচারালিজমে বিশ্বাস করেন তারা বনে জঙ্গলে মানুষ অসভ্য বাস করত, প্রকৃতিকে বশ মানাতে শিখেছে, তখন নাকি ধর্ম আবিষ্কার করেছে, আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমে আসেনি, ওহির মাধ্যমে আসেনি, এগুলো বিশ্বাস করতেন। এবং রোকেয়াও সেই ন্যাচারালিজম ফিরকায় বিশ্বাস করতেন। পাশাপাশি রোকেয়া আরও বিশ্বাস করতেন পুরুষতন্ত্র নামক কল্পিত মিথে। এই প্রসঙ্গে হুমায়ুন আজাদের লেখাকে আমরা উল্লেখ করছি। নারী কেন দাসী হয়েছে তার ব্যাখ্যাও করেছেন রোকেয়া। তার ব্যাখ্যা অনেকটাই অ্যাঙ্গেলসের ব্যাখ্যার কাছাকাছি। অ্যাঙ্গেলস দেখিয়েছিলেন ব্যক্তি মালিকানা ও পরিবারের উৎপত্তিই নাকি নারীর পুরুষ আধীনতার মূল। এবং রোকেয়াও বলেছেন, পুরাকালে বা প্রাচীনকালে যখন সভ্যতা ছিল না, সমাজ বন্ধন ছিল না, তখন আমাদের অবস্থা এরূপ ছিল না। সভ্যতা ছিল না, সমাজবন্ধন ছিল না, অর্থাৎ রোকেয়া ন্যাচারালিজমের মতবাদকে ধারণ করেছেন। এরপর লিখেছেন, কোনো অজ্ঞাত কারণবশত মানব জাতির এক অংশ ব্র্যাকেট নর যেমন নানা বিষয়ে উন্নতি করিতে লাগিল, অপর অংশ ব্র্যাকেট নারী তাহার সঙ্গে সেইরূপ উন্নতি করিতে পারিল না বলিয়া পুরুষের সহচরী বা সহধর্মিনী না হইয়া দাসী হইয়া পড়িল। এখানে কয়েকটি মিথ বা কিংবদন্তি, এগুলো বিশ্বাসের পরিচয় পাওয়া যাচ্ছে। নারীবাদীরা যেমনটা দাবি করতে চায় যে একসময় নাকি পৃথিবীতে মাতৃতন্ত্র ছিল, অথচ স্বয়ং অ্যান্থ্রোপোলজিস্ট যারা আছেন তারাই এর কোনো প্রমাণ খুঁজে পাননি। যদিও নারীবাদীরা দাবি করে যে একসময় পৃথিবীতে মাতৃতন্ত্র ছিল এবং এরপর নাকি সম্পত্তির মালিকানার সেই সিস্টেমের মাধ্যমে, যারা কমিউনিস্ট তারা একথা বলে থাকে যে স্ত্রী জাতির ঐতিহাসিক পরাজয় ঘটল এবং এভাবে নাকি মেয়েরা পুরুষের অধীনস্থ হয়ে গেল, রোকেয়া সেটাকে বিশ্বাস করতেন। রোকেয়া লিখেছেন, পুরাকালে যখন সভ্যতা ছিল না, সমাজবন্ধন ছিল না, তখন আমরা এরূপ দাসী ছিলাম না। মানুষ যেমন ক্রমে সভ্য হইয়াছে, গায়ে রং মাখা ছাড়িয়া কাপড় পরিতে শিখিয়াছে, তেমনি ক্রমে বাহু বলে ও বুদ্ধি কৌশলে নারী জাতির উপর আধিপত্য করিতে আরম্ভ করিয়াছে। তিনি আরও যা লিখেছেন তার সংক্ষিপ্ত সামারি হচ্ছে, তিনি লিখেছেন যে যেভাবে মানুষ ঘোড়া দিয়ে গাড়ি টানাচ্ছে, হাতিকে নিজের দাসত্বে রেখেছে, পশুরাজ কেশরী অর্থাৎ সিংহকে লোহার খাঁচায় আবদ্ধ করে রেখেছে, সেই একইভাবে নাকি বাহু বলে এবং বুদ্ধি বলে পুরুষেরা নাকি নারীদেরকে তাদের অধীনস্থ বানিয়ে নিয়েছে, অধীন বানিয়েছে। এই ধরনের আজগুবি মিথে রোকেয়া বিশ্বাস করতেন। দশম পয়েন্ট, রোকেয়ার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে, তিনি লাগাতার এবং ক্রমাগত ধারাবাহিকভাবে দিনের সুপ্রতিষ্ঠিত বিষয়ে কটাক্ষ করেছেন, বিদ্রুপ করেছেন, এবং যেটা ঈমান ভঙ্গের কারণ। দেখুন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম, তাদের সম্পর্কে তিনি কী ধরনের কল্পিত বানোয়াট কাহিনী লিখেছেন। রূপকথা লেখার ভান করে তিনি জ্ঞান ফল নামের একটি গল্প লিখেছেন। দায়সারা দায়মুক্তি হিসেবে ফুটনোট দিয়ে লিখেছেন যে এখানে কোরআন শরীফ বা বাইবেলে বর্ণিত ঘটনার অনুসরণ করা হয় নাই, কিন্তু চরিত্র হিসেবে তিনি কাদেরকে বেছে নিয়েছেন। চরিত্র হিসেবে বেছে নিয়েছেন আদম ও হাওয়া আলাইসাল্লামকে, এমনকি ঈশ্বর নামে আল্লাহ ও শয়তানের চরিত্রও তিনি সেখানে রেখেছেন। আদম আলাইসাল্লাম দুনিয়াতে নেমে আসার ঘটনা, নিষিদ্ধ ফল খাওয়ার ঘটনা, এগুলোকে তিনি নিজের ভাষায় বর্ণনা করেছেন। সেখানে সেই গল্পের মধ্যে নিষিদ্ধ ফল খাওয়ার ঘটনাকে অর্থাৎ আল্লাহ তাআলার আদেশের অবাধ্যতাকে তিনি ইতিবাচক হিসেবে উপস্থাপন করেছেন। লিখেছেন, ফল ভক্ষণ করিবা মাত্র হাওয়ার জ্ঞান চক্ষু উন্মিলিত হইল, আর জান্নাতের সেই জীবনকে পরিহাসের ভাষায় তিনি লিখেছেন, ইহাই কি স্বর্গ, প্রেমহীন কর্মহীন অলস জীবন, ইহাই কি স্বর্গ সুখ। সেটাকে একটি বন্দিশালার সাথে তুলনা করে তিনি লিখেছেন, আদম আরও বুঝিলেন তিনি রাজবন্দী, এই ইডেন কাননের সীমানার বাহিরে পদার্পণ করিবার তাহার ক্ষমতা নাই, তিনি স্বর্ণ রৌপ্যের ইষ্টক মানে ইট এবং সুরকি মশলার স্থলে প্রবাল ও মুক্তচূর্ণ নিত সুরম্য প্রাসাদে থাকেন, অথচ আপন বলিতে এক করার জিনিস তাহার নাই, এমনকি পরিধানের একখণ্ড বস্ত্র পর্যন্ত নাই। যদিও এটা কোরআন এবং বাইবেলের বর্ণনার বিপরীত, তারপরেও রোকেয়া আদমকে কল্পনা করেছেন শুরু থেকেই উলঙ্গ মানুষ হিসেবে এবং প্রশ্ন রেখেছেন, এ কেমন রাজভোগ। লিখেছেন, তিনি হাওয়াকে বলিলেন, এতদিন আমরা কি মোহে ভুলিয়াছিলাম, আমাদের এই অবস্থায় কত সুখী ছিলাম। আদম দম্পতি সেই দিন পতিত হইয়া পৃথিবীতে আসিলেন। হাওয়া কন্যাদিগকে অধিক ভালোবাসিতেন। তিনি আশীর্বাদ করিলেন, কন্যাকুল দীর্ঘায়ু হইবে, সুখে শান্তিতে গৃহে অবস্থিতি করিবে, প্রেমের অক্ষয় ভাণ্ডার তাহার হৃদয় তাহাদের হৃদয়ে সঞ্চিত থাকিবে। আর আদম সম্পর্কে লিখেছেন, আদম আবার পুত্রদিগকে অধিক স্নেহ করিতেন, কিন্তু তাহার ইচ্ছাশক্তি তাদৃশ অর্থাৎ হাওয়ার মতো প্রবল না থাকায় তিনি নাকি তনয়দিগকে বিশেষ কোনো বর দান করেন নাই। এভাবে এসব বানোয়াট কাহিনী এবং চরিত্রগুলোকে কতটা নেতিবাচক হিসেবে তিনি লিখেছেন। এখানে প্রশ্ন রাখা যেতে পারে, আসমানি কিতাব ভিত্তিক প্রতিটি ধর্মেই আদম এবং হাওয়া আলাইসাল্লামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। আমাদের আদি পিতামাতা তারা, আদম আলাইসাল্লাম নবী ছিলেন, তার মাধ্যমে মানবজাতির সূচনা, তার সম্পর্কে এই ধরনের আপত্তিকর কথা লিখেছেন। এই একই কাহিনী রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি কি কোনো দেশের রাজা, শাসক, প্রধানমন্ত্রী কিংবা যাদেরকে জাতির পিতা বলে চালানো হয় যেই সব নেতা আছেন তাদের নামে বানিয়ে লেখার সাহস পেতেন? কখনোই পেতেন না। হুমায়ুন আজাদ রোকেয়ার সেই লেখা সম্পর্কে লিখেছেন, রোকেয়া বাইবেলের স্বর্গচ্যুতির উপাখ্যানটি ব্যাখ্যা করেছেন নারীবাদী দৃষ্টিকোণ থেকে এবং ওই পতনই তার কাছে গ্রহণযোগ্য। নির্বোধের স্বর্গ গ্রহণযোগ্য নয়। নারী যে আগে নিষিদ্ধ ফল খেয়েছিল এটাকেও তিনি নিয়েছেন নারীর গৌরব হিসেবে, কেননা নারীরই রয়েছে জ্ঞানের প্রতি সহজাত আকর্ষণ। ফল ভক্ষণ করিবা মাত্র হাওয়ার জ্ঞানচক্ষু উন্মিলিত হইল। এরপরে লিখেছেন, পত্নীর উচ্ছিষ্ট জ্ঞানফল ভক্ষণে আদমেরও জ্ঞান উদয় হইল। রোকেয়ার বর্ণনায় আদম নির্বোধ পুরুষ, জ্ঞানের প্রতি তার কোনো আকর্ষণ নেই। পত্নী বা স্ত্রীর উচ্ছিষ্ট জ্ঞানফল ভক্ষণে, এই কথাটি তাৎপর্যপূর্ণ। রোকেয়া বোঝাতে চাইলেন পুরুষের জ্ঞান নারীর জ্ঞানের উচ্ছিষ্ট। আদম শুধু নির্বোধ উচ্ছিষ্ট ভোজী নয়, সে অমানবিকও। রোকেয়ার হাওয়া তার কন্যাদেরকে বর দিয়ে দীর্ঘায়ু করেছে, কিন্তু আদম পুত্রদেরকে কোনো বর দেয়নি। এভাবে দীনের বিষয়ে মিথ্যা বানোয়াট কাহিনী তিনি লিখেছেন। কথিত সম্ভ্রান্ত মুসলিম নারী রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং শুধু তাই নয়, তিনি হাদিসের অনুকরণ করে একটি নকল কাহিনী বানিয়ে সেই আলোকে একটি ঘটনাও রেখেছেন তার এক রচনায়, যে শয়তানের কাছে নাকি একবার সমস্ত ছোট শয়তান সাগরেদরা এলো এবং তারা কে কী করেছে সেই বর্ণনা দিতে শুরু করলো, এবং এরপর শয়তান তাদের মধ্য থেকে একজনকে নিজের কাছে টেনে নিয়ে বলল যে তুমি ঠিক কাজ করেছ। এইটুকু শোনার পর যারা হাদিস জানেন তারা জানবেন যে এখানে খুব স্পষ্টভাবেই সেই হাদিসটিকে নকল করা হয়েছে যেখানে উল্লেখ আছে শয়তান তার সিংহাসন স্থাপন করে সমুদ্রের মাঝে, এবং বিভিন্ন শয়তান, ছোট শয়তান যারা, তারা এসে তাদের কাজের বর্ণনা দিতে থাকে স্বয়ং ইবলিস শয়তানদের কাছে, এবং শেষ পর্যন্ত যেই শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে ইবলিস শয়তান তাকেই নিজের কাছে টেনে নেয়। সেই একই হাদিসকে নকল করে রোকেয়া নিজের মতো করে হাদিস বানিয়ে সেটাকে চালিয়ে দিয়েছেন, যে শয়তান নাকি সেই শিষ্যকে কাছে টেনে নিল যে কিনা একজন ছাত্রকে পড়ালেখা থেকে অমনোযোগী করে দিয়েছে। এভাবেই মানুষের মধ্যে থাকা সহজাত ধর্মের প্রতি শ্রদ্ধাকেও সে কাজে লাগিয়েছে নিজের কাল্পনিক রচনাকে চালিয়ে দেওয়ার জন্য এবং কৌশলে নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা পুরুষ বিদ্বেষে পরিপূর্ণ। এই সম্পর্কে কয়েকটি উক্তি প্রামাণ্য হিসেবে উপস্থাপন করছি। হুমায়ুন আজাদ লিখেছেন, পুরুষ ধারণাটি রোকেয়ার ধারাবাহিক আক্রমণস্থল। তিনি উপহাস করেছেন পুরুষকে, তাকে গণ্য করেছেন পশুর চেয়েও নিকৃষ্ট। আদমের কাল থেকেই পুরুষকে দেখিয়েছেন নির্বোধ রূপে, পুরুষ তার চোখে প্রতারক আর নিপীড়নকারী। বিভিন্ন রোকেয়ার লেখা থেকে বিভিন্ন উক্তি বা উদ্ধৃতি, পুরুষকে তিনি বলেছেন নরাকারে পিশাচ, ডাকাতি, জুয়াচুরি, পরস্যাপহরণ, পঞ্চমকার আদি কোন পাপের লাইসেন্স তাহাদের অর্থাৎ পুরুষদের নাই। বাঙালি পুরুষকে উপহাস করে বলেছেন ভারতের পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা। আরেকটি উপন্যাসের এক চরিত্র পুরুষকে বিদ্রুপ করে বলছে খোদা তাআলার সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জীব পুরুষ হইয়াছেন, ইহা অপেক্ষা আর কি বাঞ্ছনীয়। পুরুষকে প্রতারক বলেছেন, বহুকাল হইতে পুরুষ নারীকে প্রতারণা করিয়া আসিয়াছে আর নারী কেবল নীরবে সহ্য করেছে। আরও লিখেছেন কুকুর জাতি পুরুষ অপেক্ষা অধিক বিশ্বাসযোগ্য। এমনকি শুধু তাই নয়, আরও ব্যঙ্গ করে লিখেছেন যদি স্বার্থপরতা, ধূর্ততা আর কপটাচরকে, কপটাচারকে সদ্গুণ বলা হয় তবে অবশ্য পুরুষ জাতি কুকুরের তুলনায় শ্রেষ্ঠ। পুরুষের তার চোখে অলস, তিনি লিখেছেন অলসেরা অতিশয় বাকপটু হয়। সুলতানার স্বপ্ন, রোকেয়া রচনাবলী, পৃষ্ঠা 135। রোকেয়া তার আদর্শ রাষ্ট্রে পুরুষদেরকে রেখেছেন, তাদেরকে সম্পূর্ণ বহিষ্কার করেননি, কিন্তু আদর্শ রাষ্ট্রে পুরুষদেরকে রেখেছেন ঘরে বন্দি করে, অবরোধ করে। সেই কল্পিত নারীস্থান সুলতানার স্বপ্নের সেই বর্ণনায় সেখানে রাস্তায় কোনো পুরুষ দেখা যায় না। তখন একটি চরিত্র সুলতানা এই সম্পর্কে জানতে চায় এবং তার ভগিনী সারা তাকে জানায় এই দেশে পুরুষ জাতি গৃহাভ্যন্তরে অবরুদ্ধ থাকে। এই কথা শুনে সুলতানা বলল, প্রাণে বড় আরাম পাইলাম, পৃথিবীতে অন্তত এমন একটি দেশও আছে যেখানে পুরুষ জাতি অন্তপুরে আবদ্ধ থাকে। জেনানা এই শব্দের অর্থাৎ যারা অন্দরমহলে থাকেন তাদের বিকল্প হিসেবে তিনি শব্দ আবিষ্কার করেছেন মর্দানা। তিনি আরও লিখেছেন, পুরুষেরা কোনো ভালো কাজের উপযুক্ত নহে এবং একটি জায়গায় পাদটিকায় শয়তান কথাটিকে ব্যাখ্যা করে দিয়েছেন পুরুষ জাতিকে বলে। আর স্বামী শব্দটি তিনি কীভাবে আপত্তিকর শব্দ হিসেবে দেখতেন এই প্রসঙ্গে স্বামীর আনুগত্য পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেখানে তিনি লিখেছেন, আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে। ডিভোর্স এবং তালাক এই বিষয়গুলোকে তিনি উৎসাহিত করেছেন এবং এটাকে নারী ক্ষমতায়নের অংশ হিসেবেই তিনি দেখতেন। পদ্মরাগ উপন্যাসের চরিত্র সেখানে সিদ্দিকা যখন স্বামীকে ত্যাগ করে এটাকে সমগ্র নারী সমাজের পক্ষ থেকে প্রতিশোধ হিসেবে তিনি উপস্থাপন করেছেন। হুমায়ুন আজাদ লিখেছেন, রোকেয়ার পদ্মরাগ অসাধারণ উপন্যাস নয়, কিন্তু এতেই ঘটে এক অসাধারণ ঘটনা। এই প্রথম পূর্ব দেশের অর্থাৎ প্রাচ্যের একজন নারী পরিত্যাগ করে পুরুষকে তার স্বামীকে। পদ্মরাগ উপন্যাসে সিদ্দিকার মুখ দিয়ে কার্যত রোকেয়াই বলছেন, আমি সমাজকে দেখাইতে চাই একমাত্র বিবাহিত জীবনই নারী জন্মের চরম লক্ষ্য নহে, সংসার ধর্মই জীবনের সার ধর্ম নহে, পক্ষান্তরে আমার এই আত্মত্যাগ ভবিষ্যতে নারী জাতির কল্যাণের কারণ হইবে বলিয়া আশা করি। তিনি আরও লিখেছেন, আমিও দেখাইতে চাই যে দেখো তোমাদের ঘর করা ছাড়া আমাদের আরও পথ আছে, স্বামীর ঘর করাই নারী জীবনের সার নহে, মানব জীবন খোদা তালার অপূর্ব দান, তাহা শুধু রাধা উনুনে ফুপ পাড়া আর কাদার জন্য অপব্যয় করার জিনিস নহে। এখানে একাধারে তিনি নারীদের সংসারের দায়িত্ব ভূমিকাকে অবমূল্যায়ন করেছেন, তুচ্ছ ছোট নিচু কাজ হিসেবে উপস্থাপন করেছেন, এগুলো করলে নাকি জীবন নষ্ট হয়, অপব্যয় করা হয়। পদ্মরাগ উপন্যাসের চরিত্র লতিফ যখন জানতে চাইল, সিদ্দিকা স্পষ্ট করে বলো তুমি আমার গৃহিণী হইবে কি না, তখন সিদ্দিকা বলছে, না তুমি তোমার পদ দেখো, আমি আমার পদ দেখি। এবারে আরও কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করে এই পর্বটি শেষ করার দিকে আমরা এগিয়ে যাই। রোকেয়ার নারীবাদী চিন্তা চেতনার প্রমাণ হিসেবে সংক্ষেপে কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। নারীবাদী চিন্তা, নেতিবাচক চিন্তা তার লেখায় ভরপুর। নারীদেরকে দাসীর সাথে তুলনা করেছেন, নারীরা সৌন্দর্য বৃদ্ধির জন্য যে অলঙ্কার পরে সেগুলোকে নাকি দাসত্বের নিদর্শন হিসেবে তিনি তুলনা করেছেন। কারাগারের বন্দীরা হাতে লোহার হ্যান্ডকাফ বা বেড়ি পরে, আর মেয়েরা নাকি সমতুল্য স্বর্ণ রৌপ্যের চুড়ি পরছে। মেয়েদের গলার মালা, এগুলো নাকি বাড়ির কুকুরের গলায় পরানো ডগ কলার। মেয়েদের নাকি আপন বলতে কোনো ঠিকানা নাই, কোনো আশ্রয় নেই, কোনো কুঁড়েঘর পর্যন্ত নেই। প্রাণী জগতে কোনো প্রাণী নাকি মেয়েদের মতো নিরাশ্রয়া নহে। তিনি লিখেছেন, বাঙালি মুসলমানগণ অত্যন্ত নারী বিদ্বেষী। তিনি আরও লিখেছেন, মোটের উপর মুসলিম সমাজে যেইরূপ রমণী পীড়ন হয় সেই রূপ আর কোথাও হয় না, অগ্রন্থিত প্রবন্ধ নারী পূজা নামক প্রবন্ধ। এবং মুসলমানদেরকে অলস এভাবে তিনি পরিহাস করে লিখেছেন, শুনতে পাই বাংলা মুল্লুকে নাকি প্রায় পৌনে তিন কোটি মুসলমানের বাস, এরা গল্পের সেই তিন কুরে নড়াচড়া চলাফেরা কিছু করে না, কেবল কুম্ভকর্ণের মতো শুয়ে শুয়ে ঘুম পারে। ইকুয়ালিটি বিশ্বাস তিনি ধারণ করতেন, স্বাধীনতা অর্থে পুরুষে ইকুয়ালিটি বুঝিতে হইবে, পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। এবং এই দাবি প্রতিষ্ঠা করার জন্য তিনি একটি ভুল যুক্তি উপস্থাপন করেন, যে গাড়ির চাকার মতো বা দুই পায়ের মতো এক পা খোরা হলে কিভাবে এগিয়ে যাবে, গাড়ির এক চাকা ছোট হলে সেটা শুধু চক্কর খাটতে থাকবে, সেই গাড়ি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এর মাধ্যমে তিনি বোঝাতেন যে নারী পুরুষ একেবারে সেম সেম, তাই পুরুষেরা যা কাজ করবে নারীদেরকেও সেম কাজ করতে হবে। সমাজে অর্ধেক নারী, তারা যদি ঘরে দায়িত্ব পালন করে তাহলে নাকি সমাজের উন্নতি হবে না। এই গাড়ির চাকার যুক্তিটা কেন ভুল, এটা এই সিরিজের সামনের দিকে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই রোকেয়া সেই কল্পিত নারীস্থানের স্বপ্ন দেখতেন, যেখানে মেয়েরা থাকবে বাইরে আর পুরুষেরা থাকবে ঘরে। এখন নারীস্থান যদি রোকেয়ার চূড়ান্ত লক্ষ্য হয়, তাহলে তো সেই একই কথাই হচ্ছে, পুরুষেরা যদি অর্ধেক ঘরে বসে থাকে তাহলে রোকেয়ার দেওয়া যুক্তি অনুসারে সমাজের অর্ধেক মানুষ তো ঘরেই বসে থাকলো। চাইলে এভাবে আরও অনেক বিষয়ের, আপত্তিকর বিষয়ের উল্লেখ করা যায়, কিন্তু সব আলোচনা এই সংক্ষিপ্ত পরিসরে আসবে না এবং সেগুলো উল্লেখ করা কিছুটা ক্লান্তিকরও বটে। কাজেই ব্যক্তিগতভাবে আগ্রহী শ্রোতারা বাংলা একাডেমি থেকে প্রকাশিত রোকেয়া রচনাবলী বইটি পড়ে দেখতে পারেন। রোকেয়ার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি সুযোগ বুঝে যখন প্রতিকূল পরিস্থিতি দেখতেন তখন ধর্মের আশ্রয় নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু এরপরেও ধর্মবিদ্বেষ তার লেখায় একেবারে স্পষ্ট। বঙ্গীয় নারী শিক্ষা সমিতির সভানেত্রীর ভাষণে তিনি বলেন, আমি আজীবন কঠোর সামাজিক পর্দার অত্যাচারে লোহার সিন্ধুকে বদ্ধ আছি। অথচ রোকেয়া স্পষ্টই কোনো পর্দা করতেন না, পর্দা ছাড়া ছবি, স্বামীর পাশে দাঁড়ানো, মাথায় কাপড় পর্যন্ত নেই, এগুলো স্পষ্টই মজুদ আছে। আলিগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি শেখ মুহাম্মদ আবদুল্লাহ বলেন, পর্দা সর্বাপেক্ষা যন্ত্রণাদায়ক ক্ষত। আগেই বলেছি, কে কার সাথে চলাফেরা করে সেটা দিয়েই মানুষের পরিচয় পাওয়া যায়। রোকেয়া এই ধরনের মানুষের সাথেই চলাফেরা করতেন। এই আলিগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি শেখ মুহাম্মদ আবদুল্লাহ এই লোকের সহায়তা নিয়ে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 50 বছর পূর্তিতে ভারতবর্ষ থেকে বাছাই করা মহিলাদেরকে নিয়ে আসা হয়েছিল বোম্বেতে বক্তৃতা দেওয়ার জন্য। রোকেয়াও সেখানে আমন্ত্রিত ছিলেন। সুতরাং খুবই সুস্পষ্ট যে রোকেয়া কোনো র্যান্ডম একজন নিরীহ দুর্বল বঞ্চিত নারী তিনি লেখালেখি করছেন এমন ছিলেন না। তিনি সেই সময়কার মডার্নিস্ট মুভমেন্ট সেটার সঙ্গে খুব ভালোভাবেই সংযুক্ত ছিলেন এবং নির্বাচিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে রোকেয়াও ছিলেন একজন। রোকেয়া পর্দাকে সর্বাপেক্ষা যন্ত্রণাদায়ক ক্ষত বলেছেন, অবরোধ প্রথার নাম দিয়েছেন, যেই পর্দার বিধান আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন এবং সেটাকে তিনি কার্বনিক অ্যাসিড গ্যাসের সাথে তুলনা করেছেন। এই পর্দার কারণে বিষাক্ত গ্যাসে আবদ্ধ হয়ে নাকি অন্তঃপুরবাসিনী নারীরা তিলে তিলে মরে যাচ্ছে। তাদের পরিবারে খ্রিস্টান মিশনারির প্রভাব খুবই স্পষ্ট ছিল। রোকেয়ার স্বামী সেই ইংরেজ সরকারের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং রোকেয়ার পরিবার ছিল জমিদার পরিবার এবং বাংলার মুসলিমদের উপরে, বাংলার মুসলিম কৃষকদের উপরে, সাধারণ মানুষদের উপরে জমিদারদের কত অত্যাচারী ভূমিকা ছিল সেটা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা খানম সাহেবা তার দুই ছেলেকে বিলাতে পড়ালেখা করতে পাঠিয়েছেন এবং তার আগে তাদের একজন পড়েছে কলকাতার মিশনারি কলেজে, সেন্ট জেভিয়ার্স কলেজে। পরবর্তীতে ব্রিটিশ সরকার খুশি হয়ে সেই দুই ছেলেকে স্যার উপাধি প্রদান করেছেন। কাজেই তাদের ভূমিকা কেমন ছিল এ থেকেই অনুমান করা যায়। রোকেয়া আরও চাইতেন কোরআনের অনুবাদ হোক, মানুষ কোরআনের অনুবাদ অর্থ পড়ুক। কী উদ্দেশ্যে তিনি এটা চাইতে পারেন? মানুষ কোরআন হিফজ করবে, টিয়া পাখির মতো মুখস্থ করবে এটা তিনি চাইতেন না। শুধু তেলাওয়াত করবে, তেলাওয়াত করলে মন ভরে না, এই কথা তিনি প্রচার করতেন। বাস্তবে তিনি এটা চাইতেন যে মানুষ কোরআনের অর্থ পড়ুক এবং এই সুযোগে যেন তিনি এই সুযোগে নিজের মন গড়া ব্যাখ্যাগুলোকে চালাতে পারতেন। মানুষ কোরআনের ব্যাখ্যা পড়বে, তাফসির পড়বে, যেগুলো যুগ যুগ ধরে আলেমরা লিখে গেছেন, এটা কিন্তু তিনি চাইতেন না। মানুষ আরবি ভাষা শিখবে, শিখলে সহজে কোরআনের অর্থ বুঝতে পারবে, সেদিকেও তার কোনো আগ্রহ ছিল না। সুতরাং কোরআন সম্পর্কে দুই একটা কথা যে তিনি ভালো বলেছেন, বলাই বাহুল্য, সেটা ছিল তার এক ধরনের অজুহাত। এবং মক্তবে ছোট মেয়েদেরকে যে কোরআন শেখানো হয় সেই সুযোগটা তিনি নিতে চাইতেন, কারণ তিনি লিখেছেন, প্রাথমিক শিক্ষা বলিতে যাহা কিছু শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত ব্যবস্থা কোরআনেই পাওয়া যায়। এভাবে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার সুযোগকে কাজে লাগিয়ে তিনি এবং তার মতো ভাবাদর্শে যারা বিশ্বাসী ছিলেন তারা পশ্চিমা শিক্ষা এবং নারীবাদী চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করতেন এবং এ কারণেই ইসলামের প্রাথমিক শিক্ষা মক্তবের শিক্ষার কিছুটা প্রশংসাও করেছেন। আবার এজন্য ক্ষমাও তিনি চেয়েছেন। তিনি লিখেছেন, মুসলমান বালিকাদের প্রাথমিক শিক্ষার সঙ্গে কোরআন শিক্ষাদান করা সর্বাপেক্ষা অধিক প্রয়োজন। আপনারা কেহ মনে করিবেন না যে প্রাথমিক শিক্ষার সঙ্গে সঙ্গে কোরআন শিক্ষা দিতে বলিয়া আমি গোরামির পরিচয় দিলাম, তাহা নহে, আমি গোরামি হইতে বহু দূরে। প্রকৃত কথা এই যে প্রাথমিক শিক্ষা বলিতে যাহা কিছু শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত ব্যবস্থা কোরআনেই পাওয়া যায়। সময়ের সাথে সাথে কিছুটা খ্যাতি এবং সমাদর পাওয়ায় রোকেয়া সাখাওয়াত হোসেনের মধ্যে অহংকারের মাত্রা, একগুয়েমির মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বইয়ের নিবেদন অংশটুকু পড়লেই এটা স্পষ্ট। যেমন 1904 সালে প্রকাশিত মতিচুর বইয়ের প্রথম খণ্ড, সেই বইটির দ্বিতীয় খণ্ড যখন 1922 সালে প্রকাশিত হয় সেই দ্বিতীয় বইয়ের ভূমিকাতে রোকেয়া লিখেছেন, প্রথম খণ্ডের যে সকল দোষ ছিল তাহা যথাসাধ্য সংশোধন করা গিয়াছে, আর যে সকল ত্রুটি আছে তাহার কারণ লেখিকার বিদ্যাবুদ্ধির দৈন্য এবং বহুদর্শিতার অভাব। গুণগ্রাহী পাঠক পাঠিকাগণ এবারও তাহা মার্জনা করিবেন, এরূপ আশা করা যায়। ঠিক আছে, এভাবে কৌশলে কিছুটা বিদ্রুপাত্মকভাবে লিখলেও তিনি লিখেছেন, কিন্তু মৃত্যুর মাত্র 1 বছর আগে 1931 সালে রোকেয়ার তর্ক সাপেক্ষে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ঘৃণা বিদ্বেষপূর্ণ এবং সবচেয়ে বেশি বানোয়াট কাহিনী পরিপূর্ণ যেই বইটি অবরোধবাসিনী, সেই বইয়ের ভূমিকাতে তিনি কী লিখেছেন? সেই বইয়ের ভূমিকাতে তিনি লিখেছেন, আমার তো প্রত্যেকটি লোম গুনাহগার, সুতরাং পুস্তকের দোষ ত্রুটির জন্য এবার পাঠক পাঠিকাদের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম না, বিনীতা গ্রন্থকর্তী। স্পষ্টতই তিনি ব্যঙ্গ করেছেন, আগের ভুল ত্রুটির প্রতি যে তার কোনো অনুশোচনা নেই সেটা স্পষ্ট, আমার তো প্রত্যেকটি লোম গুণাহগার। সুতরাং পুস্তকের দোষটির জন্য এবার পাঠক পাঠিকাদের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম না। এই যে নিকৃষ্ট বইটি, যেখানে পর্দার বিধান, বোরকাপরা নারীদেরকে বস্তা, ভূত, নির্বোধ এগুলোর সাথে তুলনা করা হয়েছে এবং স্পষ্টতই বানোয়াট কাহিনী দিয়ে পরিপূর্ণ, সেই বইগুলো ছাপিয়েছে কারা? মুহাম্মদী বুক হাউস ঢাকা থেকে প্রকাশিত, মুহাম্মদী বুক হাউস ঢাকা থেকে প্রকাশিত এবং মাওলানা আকরাম খা, তার ছেলে মৌলবী খাইরুল আনাম খা, তিনি ছিলেন সেই অবরোধবাসিনী বইয়ের প্রকাশক। কাজী প্রশ্ন জাগা স্বাভাবিক যে সেই সমস্ত মৌলবী মাওলানা তারা আবার কেমন মৌলবী, কেমন মাওলানা ছিলেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যদি আমরা মুসলিমদের মধ্যে সেই সময়ে, সেই কলোনিয়াল যুগে পরিচালিত মডার্নিস্ট মুভমেন্ট কী ছিল সেটা বুঝতে পারি। রোকেয়া আরও লিখেছেন, জীবনের 25 বছর ধরিয়া সমাজসেবা করিয়া কাঠমোল্লাদের অভিসম্পাদ কুড়াইতেছি, আর তাই তো এবার পাঠক পাঠিকাদের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম না। এভাবে তিনি আলেমদেরকে কাঠমোল্লা বলে উপহাস কটাক্ষ করেছেন। একদিকে 25 বছর ধরে কথিত কাঠমোল্লা, অর্থাৎ সেই সময়কার আলেমুলামারা যারা রোকেয়ার লেখার উপহাস করেছেন, রোকেয়ার লেখার সমালোচনা এবং বিরোধিতা করেছেন, তারা যেভাবে ছিলেন, আবার আরেকদিকে আরেক শ্রেণীর মৌলবী ছিলেন যারা রোকেয়াকে সাপোর্ট দিয়েছেন। অবরোধবাসিনী বইয়ের ভূমিকাকে লিখে দিয়েছিলেন অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর জ্ঞান বৃদ্ধ মৌলভী আব্দুল করিম সাহেব। রোকেয়া তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি দাবি করেছেন এগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনা। কিন্তু বিভিন্ন ঘটনা শুরু হয়েছে কিভাবে? শুরু হয়েছে এভাবে, সে অনেক দিন আগের কথা, ইহা একটি ঐতিহাসিক ঘটনা, প্রায় 40-45 বছর আগের ঘটনা। প্রিয় শ্রোতা, কাউকে মিথ্যাবাদী প্রমাণের জন্য একটি ঘটনাই যথেষ্ট। সেই 47টি গল্পের মধ্যে, অবরোধবাসিনী বইতে থাকা সেই 47টি গল্পের মধ্যে একটি গল্প এমন আছে, একজন হিন্দু মহিলা, সেই স্ত্রী তিনি নাকি তার স্বামীকেই কখনো ভালো মতো দেখেনি। তাহলে তারা কিসের স্বামী স্ত্রী? হিন্দু মহিলা নাকি এতই কঠিন পর্দা প্রথা করত যে নাকি নিজের স্বামীকেই কখনো ভালো মতো দেখেনি। এই হচ্ছে সেই বইতে থাকা বিভিন্ন গল্পের একটি ক্ষুদ্র নমুনা। সমসাময়িক কালে যারা রোকেয়ার লেখার সমালোচনা করেছেন, বিরোধিতা করেছেন, তাদের সম্পর্কে কিছু তথ্য আমরা উপস্থাপন করে যাচ্ছি, প্রামাণ্য তথ্য হিসেবে যে আসলে রোকেয়ার সময়েও রোকেয়া অনেক নিন্দিত ছিলেন। শুধুমাত্র মুসলিম নয়, অমুসলিম লেখকদের মধ্য থেকেও, অমুসলিম সাহিত্যিকদের মধ্য থেকেও অনেকে সাধারণ যুক্তিবুদ্ধির চিন্তা থেকেই রোকেয়ার লেখার কঠোর সমালোচনা করেছেন। যাদের একজন সম্পর্কে, ঠাকুরমার ঝুলির সেই বইয়ের লেখক বা সংকলক দক্ষিণারঞ্জন মৃত্যু মজুমদার সম্পর্কে তিনি কীভাবে রোকেয়ার লেখার সমালোচনা করেছেন, স্বামীর আনুগত্যের বিষয়গুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন, এই প্রসঙ্গে আমরা স্বামীর আনুগত্য পর্বেই বিস্তারিত আলোচনা করেছি, কাজে সেগুলো আর পুনরাবৃত্তি করা হচ্ছে না। গিরিশচন্দ্র সেন, একাধারে তিনি রোকেয়ার লেখকের প্রকাশক ছিলেন তার সেই মাসিক পত্রিকাতে, আবার তিনিও কিছু লেখার প্রতিবাদ করেছেন। দক্ষিণারঞ্জন মৃত্যু মজুমদার লিখেছেন যে রোকেয়ার প্রবন্ধগুলো কুতর্ক বা কূটতর্ক এবং নানারকম সমস্যায় একান্ত জটিল হইয়াছে। রোকেয়ার লেখার খণ্ডন করে কহিনুর পত্রিকায় 3টি সংখ্যা ধরে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যা লিখেছেন তার সামারি হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং কমন সেন্স বা সাধারণ বোধ শক্তি থেকেই ব্যাখ্যা করা যায় যে কেন নারীদের ঘরে থাকা সমাজের জন্য উত্তম, কেন নারী পুরুষের পৃথক দায়িত্ব ও কর্তব্য থাকা সমাজের জন্য উপকারী, এবং নারী পুরুষের পৃথক দায়িত্ব কর্তব্য মানেই কোনো বৈষম্য নয়, এবং সর্বক্ষেত্রে ইকুয়ালিটি বা সমতা প্রতিষ্ঠা হলেই কোনো সমাধান নয়, এবং কেন নারীদের পুরুষের অধীনস্থ হওয়া, যেমন পরিবারে স্বামী প্রধান থাকেন, এটা কোনো চক্রান্ত নয় বা নারীর উপরে কোনো জুলুম বৈষম্যও নয়, এটা একেবারে স্বাভাবিক বিষয়, এবং কেন রোকেয়া যেভাবে বর্ণনা করেছেন যে নারীরা পুরুষের দাসী সেই বিষয়টাও আসলে তেমন নয়। আর নারী শিক্ষা সম্পর্কে রোকেয়া যেভাবে চাইছেন যে পুরুষ এবং নারীর একেবারে সেম টু সেম একই রকম শিক্ষা, একই রকম কর্মক্ষেত্র হতে হবে, এটার খণ্ডন করেও মিত্র মজুমদার লিখেছেন যে নারী এবং পুরুষের যদি কাজের ক্ষেত্র আলাদা হয় তাহলে শিক্ষা কেন একেবারে সেম টু সেম হতে হবে। পাশ্চাত্যের আদর্শকে রোকেয়া ধারণ করেছেন, তিনি করা নারীবাদী হলেও নামের শেষে পাশ্চাত্য ইংরেজ রীতি অনুসারে স্বামীর নাম সংযুক্ত করতে ভুলেননি, ইংরেজ আইন অনুসারে নামের শেষে সাখাওয়াত হোসেনের নামটা রেখেছেন, এবং রোকেয়া যা লিখেছেন তাতে বিভিন্ন মিশনারিদের লেখার ছাপ সুস্পষ্ট ছিল। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সেখান থেকে রোকেয়া নকল করেছেন, এই ইঙ্গিত রেখেছেন, এবং পাশাপাশি পাশ্চাত্যের বিপরীতে প্রাচ্যের আদর্শও যে একেবারে ফেলে দেওয়ার মতো নয় সেটা উল্লেখ করেছেন। আগ্রহী পাঠকগণ, বাংলা একাডেমি থেকে প্রকাশিত রোকেয়া রচনাবলীর পৃষ্ঠা নম্বর 561 থেকে 575 পর্যন্ত, সেখানে ধারাবাহিকভাবে রোকেয়ার লেখার যে সকল যৌক্তিক সমালোচনা তৎকালীন সময়ের সাহিত্যিকরা করেছেন তা আছে, তা পড়ে দেখতে পারেন। প্রত্যেকটি সমালোচনা, প্রত্যেকটি খণ্ডন সবগুলো উল্লেখ না করে শুধুমাত্র একটি আমরা এখানে, বাকি আলোচনায় শুধুমাত্র একটি উল্লেখ করে আমরা এই পর্ব শেষ করছি। নারী পুরুষের পৃথক দায়িত্ব মানেই বৈষম্য নয়। নারী এবং পুরুষের যে দায়িত্ব ঐতিহ্যগতভাবে এবং ধর্মীয়ভাবে নির্ধারিত আছে, নারীবাদ আসার আগে নারী এবং পুরুষ পরিবারের সমাজে যে দায়িত্ব পালন করে এসেছে সেখানে তারা একে অন্যের পরিপূরক বা কমপ্লিমেন্টারি ভূমিকা পালন করে এসেছে। এখানে দৃষ্টান্ত হিসেবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দিন এবং রাতের উপমা দিয়েছেন। দিনের বেলায় সূর্য থাকে, রাতের বেলায় চাঁদ থাকে, দিনের বেলায় গরম থাকে, রাতের বেলায় প্রশান্ত থাকে। শুধুমাত্র দিন থাকলে মানুষ টিকতে পারে না, শুধুমাত্র রাত থাকলেও মানুষ টিকতে পারে না, দিন এবং রাত উভয়ের প্রয়োজন আছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে সূরা লাইলে নারী এবং পুরুষের সৃষ্টি এবং তাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন রকমের এটা বোঝানোর আগে রাত এবং দিনের উপমাই দিয়েছেন। রাত এবং দিন একে অন্যের পরিপূরক, একে অন্যের কমপ্লিমেন্টারি। আল্লাহ তাআলা সূরা লাইলে বলেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সাআয়াকুম লাশাত্তা। শপথ রাতের যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনের যখন সে আলোকিত হয়, এবং তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের। সুতরাং নারী এবং পুরুষের বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন জেন্ডার রোল রয়েছে, ভিন্ন দায়িত্ব মানেই বৈষম্য নয়। কিন্তু রোকেয়া তিনি নারী এবং পুরুষকে কল্পনা করেছেন টপ টু বটম, একেবারে সেম টু সেম হিসেবে। এই জন্যই তিনি যুক্তি দেখিয়েছেন যে গাড়ির দুইটি চাকার সাথে অথবা একজন মানুষের দুইটি পার সাথে। গাড়ির চাকা অবশ্যই দুইটি চাকাকে সমান হতে হবে, না হলে গাড়ি একদিকে কাত হয়ে যাবে, একই স্থানে চক্কর কাটবে, সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। রোকেয়ার সেই উদাহরণের মধ্যে একটি চালাকি আছে। নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্যগুলো আছে, শারীরিক, মানসিক, হরমোনাল পার্থক্য, সৃষ্টিগত পার্থক্য, নারীকে সন্তান ধারণ করতে হয়, সন্তান প্রসব করতে হয়, সন্তানকে বুকের দুধ খাওয়াতে হয়, পুরুষকে এই দায়িত্বগুলো পালন করতে হয় না। ফলে স্বাভাবিকভাবেই সমাজে নারী পুরুষের ভিন্ন দায়িত্ব কর্তব্য আছে। এটা পৃথিবীর সব দেশে, সব যুগে, সব সমাজেই হয়ে এসেছে, একেবারে হাতে গোনা কয়েকটি ব্যতিক্রম বাদে। কাজেই নারী এবং পুরুষ দৈহিকভাবে যারা আলাদা, যারা মানসিক, শারীরিক, হরমোনালগতভাবে বিভিন্ন পার্থক্য রয়েছে, তাদেরকে একেবারে সেম টু সেম কল্পনা করে একই রকমের দুইটি দৃষ্টান্ত গাড়ির চাকার সাথে তুলনা দেওয়া ভুল। এটা ভুল তুলনা, ভুল উপমা। কাজেই যদি তুলনা দিতেই হয় তাহলে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যেভাবে তুলনা দিয়েছেন অথবা আল্লাহ তাআলা কোরআনে যেটা উল্লেখ করেছেন সেই পরিপূরক দৃষ্টান্ত উল্লেখ করা যায়, রাত এবং দিনের তুলনার মতো। মিত্র মজুমদার পুরুষ এবং নারীর ভূমিকাকে ব্যাখ্যা করেছেন এভাবে, পুরুষ হল কুঠারের লৌহ পলক আর স্ত্রী তার কাষ্ঠ দণ্ড। অর্থাৎ কুড়ালের লোহার হাতল হচ্ছে পুরুষ আর নারী বা স্ত্রী হচ্ছে সেই কাঠের অংশটুকু। উভয়ের সহায়তা ছাড়া সংসার নামক বৃক্ষ ছেদন করা চলবে না। এখানে পরিপূরক ভূমিকা দেখানো হচ্ছে। কাজেই রোকেয়া যে এই দৃষ্টান্ত দেখিয়েছেন গাড়ির চাকা কিংবা দুই পা, সেটা শুরু থেকেই ভুল, কারণ সেখানে নারী এবং পুরুষকে একেবারে সেম টু সেম ধরে নেওয়া হয়, অথচ বাস্তবে নারী এবং পুরুষের ভূমিকা হচ্ছে একে অন্যের পরিপূরক ভূমিকা। এছাড়া রোকেয়া যেভাবে একাধারে নিন্দা করে গেছেন সেই নারী পুরুষের সম্পর্ক শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সন্তান এবং মায়ের সম্পর্ক আছে, সেদিকে ইঙ্গিত করে মিত্র লিখেছেন, সেই মা এবং সন্তানের সম্পর্কে পুরুষ তো একেবারেই তুচ্ছ, নগণ্য, জননী মা তিনিই সব কিছু। মা সে কি কখনো সন্তানের কাছে দাসীর মতো? মায়ের তো কোনো তুলনাই হয় না। এভাবেই রোকেয়া সাখাওয়াত হোসেনের অসংখ্য আপত্তিকর বিষয়ের মধ্য থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু আপত্তিকর বিষয় এবং নারীবাদী ভ্রান্ত চিন্তা চেতনা, সেগুলো উল্লেখ করা হলো। এবং শেষমেশ আরও একটি তথ্য উল্লেখ না করলেই নয়, এত আধুনিক বিজ্ঞানমনস্ক হয়েও রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি প্ল্যানচেট করতেন, এরকম একটি তথ্য উল্লেখ আছে করিমুন্নেসা খানমের লেখা রোকেয়ার জীবনীতে, যেটা রোকেয়ার রচনাবলীতেই আছে। এত বিজ্ঞানমনস্ক আধুনিক হয়েও রোকেয়া প্ল্যানচেট করে মৃত আত্মা ডেকে আনার মতো শিরিকি কাজ ঠিকই করতেন। এছাড়া রোকেয়ার বিরুদ্ধে আরও অভিযোগ আছে, তিনি মিশনারি বিভিন্ন প্রচারণা থেকে নকল করে কিছু লেখা, কিছু যুক্তি উপস্থাপন করেছেন। এবং মিত্র মজুমদার আরও ইঙ্গিত করেছেন যে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামীর মৃত্যুর পরে প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত রোকেয়া কোনো নতুন লেখালেখি কিছুই লিখেননি এবং তিনি ইঙ্গিত করেছেন এই দিকে যে সাখাওয়াত হোসেনের প্রভাবে প্রভাবান্বিত হয়েই রোকেয়া বিভিন্ন লেখা লিখেছিলেন। সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর যে কারণে রোকেয়া দীর্ঘদিন আর কোনো নতুন লেখা লিখতে পারেননি। আগামী পর্বে আমরা দেখার চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর সম্পর্কে যে যারা মুসলিম হয়েও রোকেয়াকে কথিত সম্ভ্রান্ত মুসলিম নারী জাগরণের অগ্রদূত এভাবে দেখানোর চেষ্টা করেন, তারা কেন চেষ্টা করেন এবং রোকেয়া কি আসলেই অগ্রদূত যুগ স্রষ্টা নাকি তিনি যেই যুগের মানুষ ছিলেন সেই যুগের প্রচারণা এবং শাসক গোষ্ঠী কলোনিয়াল শাসন সেগুলোর মাধ্যমে প্রভাবিত হয়েই এই ধরনের লেখা লিখেছেন, এই সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করব। সেই পর্বটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।